This track was downloaded from fusionbd.com.
কাল রাইতে আমার মাতার কাছে কে জানি আইসা করে আসছে দাদা।
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে।
ওমা মোহন, তোমার গলায় এইটা কি?
এইটা কি তেল? আশ্চর্য বিষয়,
কখনো শিউরে উঠবে সারা শরীর।
এমন বিলায়ের কথা তো শুনি নাই, খাবারও খাইব আবার থালাও ডাকনা দিয়া যাইব।
ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। শুনছেন এবিসি রেডিও 90.2, স্বাগত জানাচ্ছি। কুয়াশার রাতে সঙ্গে আছি আমি আরজি শারমিন। আর শুরুতে জানিয়ে দিচ্ছি কাজের খবরগুলো, অর্থাৎ যে ঠিকানায় আমাকে SMS পাঠাতে হবে 222, যে কোনো মোবাইল থেকে অবশ্যই মেসেজ অপশনে কি স্পেস দিয়ে, আগে ABC লিখে স্পেস দিয়ে যে কথাটা লিখতে চাইছেন লিখে পাঠিয়ে দেবেন নাম সহ। আর প্রতিবারের মতো এবারও রয়েছে আমাদের বন্ধুর পাঠানো গল্প, কেউ কেউ নিজ থেকে লিখে পাঠান, কেউ কেউ হয়তোবা কোনো বিদেশি গল্প থেকে অনুবাদ করে লিখে পাঠান বা অনুবাদ পাঠান আমাদেরকে। আজকে তেমনি একটি গল্প আছে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে গল্প পাঠাবার ঠিকানা। গল্প পাঠাবার ঠিকানা তিন ভাবে পাঠানো যেতে পারে। একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আছে kuasha@gmail.com, আমি আবার বলছি kuasha@gmail.com, rjsharmin এর যে ফ্যান পেজ আছে সেটার ইনবক্সে, অথবা আমাদের যে ABC রেডিওর ঠিকানা আছে সেই ঠিকানা আপনি মেইল করে পাঠাতে পারেন, অথবা নিজে সেবা কারো মারফতে পৌঁছে দিয়ে যেতে পারেন। আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায়। তো আজকে আমাদের বন্ধু একজন সাইদ মাহমুদ নামে একজন নাখালপাড়া থেকে যে গল্পটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রাতি ভয়াল। এটা রবার্ট ব্লকের লেখা একটি গল্প থেকে অনুবাদ করে পাঠিয়েছেন তিনি। আর এই গল্পটি পড়ে শোনাবে এই মুহূর্তে আমাদের কাছে যে বন্ধুটি আমাদের পড়ে শোনাচ্ছে সেটা সেতু, অন্যবারের মতন আজকেও সেতু পড়ে শোনাচ্ছে। আমরা দুই ভাগে শুনব গল্পটা, প্রথম অংশটা শুনব এখন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে পরে আবার বাকি অংশটুকু শুনব। তো সঙ্গেই থাকবেন। আরো একবার জানিয়ে দিচ্ছি আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 222। কুয়াশা চলছে ABC রেডিও FM 89.2 তে, সঙ্গে আছি আমি আরজি শারমিন।
সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে, সারা আকাশে যেন রক্ত ছড়িয়ে তলিয়ে যায় সেই পাহাড়ের আড়ালে, ওই দিকটাই যেন তার কবর। প্রচন্ড বাতাসে গাছের ঝরা পাতাগুলো পশ্চিম দিকে ছুটে যায়, সূর্যের সব যাত্রায় যোগ দিতে যেন দেরি হয়ে যাচ্ছে। পাগলামি, আপন মনে বলল হুন্ডারসন, মাথা থেকে চিন্তাটা দূর করে দিল, এই ভাবনার জন্য হয়তো বা আজকের দিনটাই দায়ী, ভাবল হুন্ডারসন। আজ হল হ্যালোইনের রাত, অল হ্যালোজ ইভ, আত্মারা ঘুরে বেড়ায় আর কবরের কঙ্কালরা চিৎকার করে। এই রাতটা মামুলি এক ঠান্ডা শরতের রাত, দীর্ঘশ্বাস ফেলল হুন্ডারসন। একসময় এ রাতের আলাদা একটা মানে ছিল, অন্ধকার ইউরোপ তখন কুসংস্কারে আচ্ছন্ন ছিল, অজানার উদ্দেশ্যে তখন তারা এই রাতকে উৎসর্গ করত, অশুভ অনাকাঙ্ক্ষিত অতিথিদের মুখের সামনে দরজা বন্ধ হয়ে যেত, পবিত্র প্রার্থনা উচ্চারিত হতো লাখ লাখ কণ্ঠে, রোমাঞ্চকর জীবন ছিল তখন। মাঝরাতে না জানি কিসের মুখোমুখি হতে হবে, এই ভয়ে পথচারীরা বেরোত রাতে, অশরীরী প্রেত পিশাচের যুগে বাস করত তারা, নিজের আত্মাকে বাঁচাতে সব সময় সতর্ক থাকত, আত্মার একটা দাম ছিল তখন। এখন এই বিংশ শতাব্দীতে আত্মার কোনো দামই নেই, কেউ শ্রদ্ধাও করে না তাকে। পাগলামি, আবারও বিড়বিড় করে বলল হুন্ডারসন, এই চিন্তা থেকে মুক্তি চায় সে, অতীতের চিন্তা থেকে বর্তমানে ফিরে এলো। আজ রাতের মুখোশ নাচের অনুষ্ঠানে যাবে সে, সেই অনুষ্ঠানের জন্য একটা পোশাক কিনবে বলে এই পরন্ত বেলায় রাস্তা ধরে হাঁটছে সে। হ্যালোইন সম্পর্কে দিবাস্বপ্ন না দেখে পোশাকের দোকানটা খুঁজে বের করা দরকার, না হলে দোকান বন্ধ হয়ে যাবে। সরু রাস্তার দুপাশে অন্ধকার ছায়ায় দাঁড়িয়ে আছে জীর্ণ বাড়িগুলো, তারই মাঝে তার চোখ দুটো খুঁজে বেড়াতে লাগলো। টেলিফোন বই থেকে ঠিকানা টুকে এনেছিল সে, সেটাই আর একবার চোখ বুলালো। আধার নেমে এসেছে চারিদিকে, তবু কেন আলো জ্বালাচ্ছে না এরা, এই আধারে বাড়ির নাম্বার পর্যন্ত পড়া যাচ্ছে না। দুস্থ বস্তি এলাকা বটে, কিন্তু তাই বলে হঠাৎ রাস্তার উল্টো দিকের একটা দোকানে চোখ পড়ল তার। রাস্তা পার হল সে, দোকানের জানালা দিয়ে উঁকি দিল ভেতরে। সূর্যের লালচে আলো তীর্যক ভাবে জানালা ভেদ করে ভিতরের জিনিসগুলোর উপর পড়ছে। দ্রুত শ্বাস নিল অ্যান্ডারসন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো দোকানের জানালা দিয়ে। কোন নরকের দিকে তাকায়নি তো, তবু আগুনের লকলকে শিখা এলো কোত্থেকে? জানালার ভেতরে রাখা দানবের মুখগুলোর উপর আলো এসে পড়ল কোত্থেকে? আলো লেগে ভয়ঙ্কর রূপ নিয়েছে মুখগুলো। সূর্যাস্ত, বিড়বিড় করে বলল অ্যান্ডারসন। তাই হবে হয়তো, কারণ দানবের মুখগুলো তো আসলে মুখোশ। এ ধরনের দোকানের জানালায় এসব সাজানোই থাকে, যে কোনো কল্পনাপ্রবণ লোকই এ দৃশ্য দেখলে চমকে উঠবে। দরজা ঠেলে ভেতরে ঢুকল অ্যান্ডারসন। দোকানের ভেতরটা অন্ধকার, কবরের মতো নিস্তব্ধ। সমাধি, গভীর জঙ্গলের কবর কিংবা খাদে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক সেরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে দোকানের ভেতরে। ওর হলো কি আজ? অন্ধকারের দিকে তাকিয়ে লাজুক হাসল অ্যান্ডারসন। গন্ধটা দোকানেরই। হঠাৎ তার মনে পড়ল কলেজের অভিনয়ের কথা। একবার হ্যামলেটের ভূমিকায় অভিনয় করেছিল সে। নাটকের এক দৃশ্যে দাঁত বের করা নর করটি ছিল তার হাতে, সেটাও পোশাকের দোকান থেকে ভাড়া করা হয়েছিল। নর করটির চিন্তাটার সঙ্গে বুদ্ধিটা মাথায় এলো তার, আজ তো হ্যালোইনের দাঁত। তুর্কি কিংবা জলদস্যুর বেশ নিতে চায় না সে, সবাই এই সাজি নেয়। তার চেয়ে বরং পিসাজ কিংবা নেকড়ে মানুষ সেজে গেলে কেমন হয়? এ ধরনের সাজে লিওস্ট্রমের রাজপ্রাসাদে গেলে তার চেহারাটা কেমন হবে এখনই যেন দেখতে পাচ্ছে অ্যান্ডারসন। তার অভিজাত বন্ধুদের অভিজাত ছদ্মবেশের মধ্যে তার সাজটা বেশ চমকে দেওয়ার মতোই হবে। আচ্ছা, কোন পিসাচের সাজ নিলে কেমন হয়? হ্যালোইনের সারমর্মকে যথার্থ মর্যাদা দেওয়া হবে তাহলে। গোধূলিতে দাঁড়িয়ে রইল অ্যান্ডারসন, কেউ আলো জ্বালিয়ে দেবে তারই অপেক্ষায় আছে। ওকে স্বাগতম জানাতে পেছনের ঘর থেকে বেরিয়ে আসবে কেউ। ধৈর্য ধরে মিনিটখানিক অপেক্ষা করল সে, তারপর কাউন্টারে সজোরে চাপড় মারল একটা। শুনছেন, কেউ আছেন দোকানে? নীরবতা, কোনো আওয়াজই নেই। পেছন থেকে শুধু ভেসে এলো একটা খসখস শব্দ, তারপর অন্ধকারে অস্বস্তিকর কিছু শব্দ কানে এলো। নিচ থেকে কিছু দুমদাম খটখট শব্দের পর শোনা গেল পায়ের থপথপ। হঠাৎ আতকে উঠল অ্যান্ডারসন। কালো একটা ছায়া ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়াচ্ছে। আসলে ওটা হচ্ছে সেলার ঘর থেকে উপরে ওঠার চাদর। কাউন্টারে একজন লোককে উদয় হতে দেখা গেল। লোকটার হাতে একটা ল্যাম্প, তার আলোয় দেখা গেল লোকটার ঘুমকাতর চোখ দুটো পিটপিট করছে, মুখটা তার হলদেটে, সেই মুখে হাসি দেখা গেল। কিছু মনে করবেন না, ঘুমিয়ে পড়েছিলাম। এবার বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি হ্যালোইনের জন্য একটা পোশাক খুঁজছি। আচ্ছা, কি ধরনের পোশাক চাচ্ছেন? লোকটার কণ্ঠস্বরে ক্লান্তির ছাপ স্পষ্ট, হলদেটে ফোলা মুখে চোখ জোড়া পিটপিট করছে। গতানুগতিক কোনো পোশাক চাচ্ছি না আমি। আমার ইচ্ছে ছিল দানব কিংবা পিশাচের পোশাক পরে একটা নাচের অনুষ্ঠানে যাব, কিন্তু মনে হয় আপনার কাছে সে ধরনের কোনো পোশাক নেই। আপনাকে কয়েকটা মুখোশ দেখাতে পারি। না, আমি ঠিক মুখোশ চাচ্ছি না, মানে নেকড়ের পোশাক কিংবা ওই ধরনের কিছু খুঁজছি। আসলে ওরকম কোনো পোশাক হলে ভালো হতো। ও বুঝেছি, আসল জিনিস চাই। হ্যাঁ, মাথা মোটা বুড়ো দোকানদারটা আসল শব্দটার উপর এত জোর দিচ্ছে কেন? হ্যাঁ, তাও দেখাতে পারি, ঠিক সেই রকম জিনিসই আছে আমার কাছে। চোখটা পিটপিট করছে এখনো, হাসির কারণে তার পাতলা ঠোঁট জোড়া বেঁকে গেল। হ্যালোইনের জন্য মানানসই জিনিসই আছে। কি জিনিস? আপনি কখনো ভ্যাম্পায়ার হওয়ার কথা ভেবেছেন? মানে ড্রাকুলা? হ্যাঁ হ্যাঁ, ড্রাকুলা। বুদ্ধি মন্দ না, আমাকে মানাবে? হেসে প্রশংসা করল দোকানি। যদ্দূর জানি ভ্যাম্পায়ার অনেক রকমের হয়, আপনাকে ভালোই মানাবে। লোকটার প্রশংসার বহর দেখে অ্যান্ডারসন হাসল, বলল, আপত্তি কিসের? পোশাকটা কেমন? কেমন আর, সান্ধ্য পোশাক আর কি, যা সবসময় পরেন। আপনাকে আমি একটা আসল আলখাল্লা দিচ্ছি, শুধু একটা আলখাল্লা, কিন্তু পোশাকটা পড়তে হবে যেমন করে লাশ ঢাকে সেভাবে। লাশ ঢাকার কাপড় দিয়ে তৈরি এটা, একটু অপেক্ষা করুন, নিয়ে আসছি। খসখস শব্দে পা টেনে লোকটা দোকানের পেছনের ঘরে চলে গেল। পাটাতনের দরজা তুলে অদৃশ্য হয়ে গেল নিচে। এদিকে হুন্ডারসন অপেক্ষা করতে থাকল। দুমদাম শব্দ শোনা গেল আবার, এবং একটু পর একটা আলখাল্লা নিয়ে হাজির হল লোকটা। পোশাক থেকে সে অন্ধকারে ধুলো ঝাড়ছে। এই নিন আপনার আসল আলখাল্লা। আসল তো? দাঁড়ান, ঠিক করে পরিয়ে দি। হলফ করে বলতে পারি পোশাকটা ভোজবাজি দেখাবে। ঠান্ডা এবং ভারী পোশাকটা হুন্ডারসনকে ঘিরে ঝুলতে লাগলো। ছাতা পরা একটা গন্ধ নাকে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ঘরের আলো কম, তবুও হুন্ডারসন লক্ষ্য করল আলখাল্লাটা তার চেহারা আমূল বদলে দিয়েছে, মুখটা শুকনো দেখাচ্ছে। কালো আলখাল্লার জন্য মুখটা আরো বিবর্ণ লাগছে, ফলে চোখ দুটো আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে তার। জিনিসটা লাশ ঢাকার বিশাল কালো কাপড়ের তৈরি, একদম আসল জিনিস, লোকটা বিড়বিড় করে বলল। মনে হলো হঠাৎ লোকটা উপস্থিত হয়েছে, কারণ আয়নায় হুন্ডারসন তার প্রতিবিম্ব দেখতে পায়নি। আমি নেব এটা, হুন্ডারসন বলল, দাম কত? খুব মানাবে আপনাকে। কত? কত? $5। এই নিন। বুড়োটা চোখ পিটপিট করতে করতেই টাকা নিল এবং হুন্ডারসনের গা থেকে খুলে নিল আলখাল্লাটা। আলখাল্লাটা খোলা মাত্র শীত শীত ভাবটা কেটে গেল হুন্ডারসনের। পাতলা ঘরটা বোধহয় খুব শীতল, পোশাকটা বরফের মতো ঠান্ডা লাগছিল। কালি ফেরত নিয়ে আসবো পোশাকটা, হুন্ডারসন প্রতিশ্রুতি দিল। তার কোনো দরকার নেই, আপনি তো কিনেই নিয়েছেন, আপনি এখন এটার মালিক। কিন্তু শুভ হোক আপনার সান্ধ্য নাচের আসর। হুন্ডারসন পা বাড়ালো দোকানের দরজার দিকে, একটু যেন দ্বিধাগ্রস্ত। আবছা অন্ধকারে ফিরে দাঁড়ালো আবার বুড়োকে বিদায় জানাতে। বুড়ো তখনও চোখ পিটপিট করছে, কাউন্টারের ওপাশ থেকে দুটো জ্বলন্ত চোখ যেন তাকিয়ে আছে ওর দিকে। সে চোখের দৃষ্টি স্থির। শুভরাত্রি, হুন্ডারসন বলল। অবাক হয়ে ভাবছে তার মাথা খারাপ হয়ে যায়নি তো। রাত 8টার দিকে লিওস্ট্রমকে ফোন করে হুন্ডারসন প্রায় বলেই ফেলেছিল যে সে নাচের আসরে আসতে পারবে না। আলখাল্লাটা গায়ে চাপানো মাত্র পুরো শরীর প্রচন্ড ঠান্ডায় থরথর করে কেঁপে উঠল। আয়নার দিকে তাকিয়ে ঝাপসা চোখে নিজের শরীরকে ঠিকমতো চিনতে পারল না, কিন্তু কয়েক গ্লাস হুইস্কি পেটে পড়তেই তার মেজাজ ভালো হয়ে গেল। এই পানীয় তার রক্তে উষ্ণতা দিল। আলখাল্লাটা গায়ে দিয়ে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে সে। আলখাল্লাটাকে এপাশ ওপাশ দুলিয়ে মুখ বিকৃত করে অনুশীলন করতে লাগলো, ভ্যাম্পায়ার সে হবেই। যথাসময় একটা ট্যাক্সি ডেকে আনল, তারপর নিচে নামল। ড্রাইভার ভেতরে এলো। আলখাল্লাটা ডানার মতো দুপাশে গুটিয়ে রেখে অপেক্ষা করছিল হুন্ডারসন। আমি চাই আমাকে চালিয়ে নিয়ে যাও তুমি, চাপা স্বরে ড্রাইভারকে বলল হুন্ডারসন। কি বললেন? আমি তোমাকে আদেশ করেছি, বিড়বিড় করে অস্পষ্ট স্বরে হুন্ডারসন বলল। ভেতরে ভেতরে ও হাসিতে ফেটে পড়ল। হিংস্র চোখে তাকিয়ে আলখাল্লার প্রান্তটা ঝটকা মেরে সরিয়ে নিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছুটে বেরিয়ে গেল ড্রাইভার। দ্রুত পায়ে হুন্ডারসন তাকে অনুসরণ করল। কোথায় যাবে স্যার? মুখস্থ পাঠের মতো সুর করে ঠিকানাটা বলে হেলান দিয়ে বসল হুন্ডারসন। আতঙ্কিত ড্রাইভার আর ফিরে তাকায়নি পেছন দিকে। ট্রাফিক আইনে নির্দেশিত সর্বোচ্চ সীমায় তুলে দিল গাড়ির গতি। হুন্ডারসন প্রাণ খুলে হেসে উঠল। সে হাসির শব্দে সিটে বসে রীতিমতো কাঁপতে লাগলো ড্রাইভার। গন্তব্যস্থলে পৌঁছাতে হুন্ডারসনকে অনেকটা পথ পার হতে হল, কিন্তু পরের ঘটনার জন্য হুন্ডারসন একদম প্রস্তুত ছিল না। গন্তব্যস্থলে পৌঁছে গাড়ির দরজা খুলে নামা মাত্র দরজাটা ধরাস করে বন্ধ হয়ে গেল। ভাড়া না নিয়েই উর্ধ্বশেষে গাড়ি ছুটিয়ে পালালো ড্রাইভার। বিশাল বাড়ির লিফটে পা দিয়ে হুন্ডারসন ভাবল, আমাকে নিশ্চয়ই দারুণ মানিয়েছে। লিফটের ভেতরে আরো 3-4 জন লোক ছিল। লিওস্ট্রমের বাড়ির সবাই হুন্ডারসনকে আগেও দেখেছে, ওরা কেউই যেন চিনতে পারছে না ওকে। ওরা ভাবতে লাগলো আলখাল্লা পরে মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ফুটিয়ে তোলায় চেহারা এবং ব্যক্তিত্ব পুরোপুরি পাল্টে গেছে। অন্য অতিথিরা সব বিদঘুটে ছদ্মবেশ পড়েছে, কিন্তু হুন্ডারসন তো চিন্তা ভুল করছে না তাদের। মেয়েরা নিজেদের শরীর দেখানোর কাজে ব্যস্ত, আর পুরুষরা নিজেদের পৌরুষ প্রমাণে অস্থির আছে যেন। সত্যি বলতে কি, লিফটের সবাইকে বিচিত্র পোশাকে দেখতে ভালোই লাগছে, মুখে অদ্ভুত রং মেখেছে সবাই। পাশে দাঁড়ানো এক মহিলার গোলগাল হাতের দিকে নজর গেল হুন্ডারসনের, নিজের অজান্তেই তাকিয়ে রইল সেই হাতের দিকে। তারপর সে খেয়াল করল লিফটের সবাই যতটা সম্ভব তার থেকে দূরে সরে যাচ্ছে। লিফটের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তারা। আবার মহিলার দিকে ফিরে তাকাল, ওদের কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। মহিলা তার দিকে তাকাল, মনে হলো কিছু বলবে, কিন্তু তখনই লিফটের দরজা খুলে গেল। হুন্ডারসন হাঁপ ছেড়ে বাঁচল। হচ্ছে নাকি এসব? প্রথমে ট্যাক্সি ড্রাইভার, তারপর এই মহিলা, সে কি খুব বেশি মদ খেয়ে ফেলেছে? তা কি করে সম্ভব? কিন্তু মার্কস লিভেস্ট্রম এতক্ষণে তার হাতে আবার মদের গ্লাস ধরিয়ে দিয়েছে। হুন্ডারসন মাই বয়, খেয়ে নাও, আমি বোতল থেকে খাবো। তোমার পোশাকটা আমাকে ভরকে দিয়েছিল, ছদ্মবেশের বুদ্ধিটা পেলে কোথায়? ছদ্মবেশ? কোথায় ছদ্মবেশ? আমি তো কোনো ছদ্মবেশ নেইনি। ও তাই তো, আমি যে কি বোকার মতো কথা বলছি, মনে মনে হুন্ডারসন ভাবল। লিওস্ট্রম পাগল হয়ে গেল নাকি? সত্যি কি ও ভয় পেয়েছিল? ওর চোখে কি কোনো আতঙ্কের ছাপ রয়েছে? পরে তোমার সাথে কথা বলবো, তোতলাতে লাগলো লিওস্ট্রম। তারপর ভিড় ছেলে এগিয়ে গেল অন্যান্য অতিথিদের অভ্যর্থনা জানাতে। হন্ডারসন ওর ফর্সা খসখসে ঘাটটা লক্ষ্য করতে লাগল। লিওস্ট্রমের পোশাকের কলার ছাপিয়ে ঘাটটা ফুলে উঠছে। সেই ঘাড়ে নীল শিরাটে স্পষ্ট দেখা যাচ্ছে, গলা শিরাটাও স্পষ্ট। লিওস্ট্রম সত্যি আতঙ্কিত। হন্ডারসন একা দাঁড়িয়ে রয়েছে হল ঘরে। পাশের ঘর থেকে হাসির আর বাজনার শব্দ ভেসে আসছে। ও ঘরে ঢোকার আগে হন্ডারসন দ্বিধায় ভুগল একটু। গ্লাসে চুমুক দিল সে, কড়া বাগারাটি রাম। অন্যান্য পানীয়ের সাথে এই রাম মিশিয়ে খেলে যে কোনো মানুষের মাথা ঘুরে যেতে বাধ্য, তবুও সে পান করল এবং অবাক হয়ে ভাবতে লাগলো তার চেহারা আর পোশাকের গোলমালটা কোথায়। ওকে দেখে লোকে ভয়ই বা পাচ্ছে কেন? সে কি নিজের অজান্তে ভ্যাম্পায়ারের ভূমিকা অভিনয় করে চলেছে? হঠাৎ তার মাথায় ঝোঁক চাপল। হলঘরের লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। সামান্য টলে উঠল হন্ডারসন, তারপর তীব্র আলোর মাঝে আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ালো। আয়নার দিকে সরাসরি তাকিয়ে রয়েছে, অথচ সেখানে কোনো প্রতিবিম্ব নেই। হঠাৎ হাসতে শুরু করলো হন্ডারসন, গলার গভীর থেকে উঠে আসা চাপা শয়তানি হাসি। আয়নার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আনন্দে তার হাসি উঁচু পর্দায় উঠে গেল। একেবারে মাতাল হয়ে গেছি, ফিসফিস করে বলল সে।
কুয়াশা চলছে এবং এক শ্রোতা বন্ধুর পাঠানো গল্প শুনছিলাম আমরা আজকে, যার নাম হচ্ছে রাতি ভয়েল, এবং এই গল্পটি ইংরেজি একটি গল্প, রবার্ট ব্লকেল লেখা, সেটার অনুবাদ। পরের পর্বটি আমরা ছোট্ট একটা ব্রেকের পরে শুনবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এটি কাজের খবর। সেদিন এক ট্রাভেল এজেন্সিতে টিকিট কাটতে গিয়ে দেখি অনেক পুরনো এক ফ্রেন্ড জব করছে সেখানে। ফলাফল হচ্ছে এই যে, টিকিটের উপর পাক্কা 150 টাকা ডিসকাউন্ট। আসলে নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম, আর তাই গ্রামীণ ফোনের প্রতিদিনের সহজ টার্গেট পূরণ করলেই দিচ্ছে জিপিজিপি 100% বোনাস। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1#নম্বরে। এছাড়াও শুক্র ও শনিবারের বোনাসের সাথে 50টি SMS ও 50 MB ইন্টারনেট একদম ফ্রি। আমরা তো আমরাই গ্রামীণ ফোনের কাজের খবরটা জানিয়ে ছোট্ট একটা ব্রেক নিয়ে আর যে সামনে আবারও ফিরে আসছে কুয়াশার বাকি অংশের গল্প নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222। শুনছেন FM 89.2, সঙ্গে আছে আর যে শারমিন। আর চলছে কুয়াশা, অর্থাৎ ভয় এবং রহস্যের আয়োজন। তো বন্ধুরা, ভালোবাসার মানুষের সাথে সবাই চেয়ে অন্য লেভেলে কানেক্টেড থাকতে, তাই তুমি যাতে তোমার ভালোবাসার মানুষের আরও কাছে থাকতে পারো এবং ভালোবাসার মানুষকে অন্য লেভেলে কানেক্টেড রাখতে পারো, সেই জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র 249 টাকায় পাশাপাশি দুটো নাম্বারের লাভ বার্ডস ডাবল সিম প্যাক। এই প্যাক কিনে তোমরা পাশাপাশি দুটো নাম্বারই শুধু পাচ্ছ না, সঙ্গে আরও পাচ্ছ মাত্র 25 পয়সায় ভালোবাসার মানুষের সাথে ভিডিও কল করার দারুণ সুযোগ। এছাড়াও আরও পাচ্ছ 25 পয়সা ভয়েস কল এবং SMS, এক মাসের জন্য ফ্রি ডেডিকেটেড কলার টিউনস এবং 1 GB ইন্টারনেট বোনাস, যা তুমি 3G অথবা 2G যে কোনো নেটওয়ার্কে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এখন থেকে ডাবল সিম প্যাকে কানেক্টেড থাকুক লাভ অন্য লেভেলে। বিস্তারিত জানতে পত্রিকা দেখো অথবা ভিজিট করো bd.airtel.com এই ঠিকানায়। আর আমরা শুনছিলাম রবার্ট ব্লকের লেখা একটি অনুবাদ করা গল্প, যার নাম রাত্রি ভয়াল, পাঠিয়েছেন আমাদের এক বন্ধু শ্রোতা বন্ধু। আর পরে শোনাচ্ছে সে, তো এখন বাকি অংশটা শুনবো, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই আরো একবার, যে কোনো মোবাইল থেকে 222।
বাড়িতে আয়নায় ঝাপসা দেখেছিলাম নিজেকে, আর এখন এই আয়নায় আমাকে দেখাই যাচ্ছে না। না, সত্যি সত্যি মাতাল হয়ে গেছি। সেই তখন থেকে উল্টাপাল্টা কাজ করছি, লোকদের ভয় দেখাচ্ছি, দুঃস্বপ্ন দেখছি জেগে জেগে, কিংবা বলা যায় কিছুই দেখছি না, সবই কল্পনা। গলার স্বর আরো নিচু করে বলল, এই সবই দেবদূতের কাজ। আমার পেছনে এসে দাঁড়িয়েছে তারা। শুভ সন্ধ্যা দেবদূত, শুভ সন্ধ্যা। চরকির মতো ঘুরে দাঁড়ালো হন্ডারসন। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা কালো আলখাল্লা তার পরনে, ফর্সা মুখ, মাথায় উজ্জ্বল একরাশ চুল, আকাশী নীল চোখ, ঠোঁটে যেন নরকের আগুন জ্বলছে। তুমি কি বাস্তব নাকি কল্পনা? আস্তে করে জানতে চাইল হন্ডারসন। নাকি আমি অলৌকিক বিশ্বাস করতে শুরু করে দিয়েছি? এই অলৌকিক ঘটনার নাম শীলা, আর আপনার আপত্তি না থাকলে এই নাকে একটু পাউডার লাগাতে চাই। স্টিফেন হন্ডারসনের সৌজন্যে এই আয়নাটি ব্যবহার করুন। আলখাল্লা পরা হন্ডারসন মুখে হাসি এনে বলল, এক পাশে সরে গেল সে। হন্ডারসন একবার সগর্বে ঘোষণা করেছিল যে লাভ এট ফার্স্ট সাইট বলে কোনো কিছুই নেই, গল্প উপন্যাস বা নাটকে এসব দেখা যায়, প্রেমের মূলই হল কামনা। কিন্তু এই মুহূর্তে শীলা এসে তার ধ্যান ধারণা পাল্টে দিয়েছে। লাল চোট, আকাশী নীল চোখের স্বপ্নে পাগল হয়ে গেছে সে। হন্ডারসনের ভাবনার ছোঁয়া লেগেছে শীলার চোখেও। আয়না থেকে চোখ ফিরিয়ে জিজ্ঞেস করল, আশা করি পরীক্ষায় পাশ করতে পেরেছি। বললে বোধ হয় কমই বলা হবে, তবে স্বর্গীয় দেবীদের সম্পর্কে একটা কথা জানতে খুব ইচ্ছা করে। পরীরা কি নাচ জানে? বেশ চালাক ভ্যাম্পায়ার, চালাক তবে ট্রান্সালভানিয়ার ভ্যাম্পায়ারদের মতো নয়। আমার সঙ্গে মিশলে মুগ্ধ হয়ে যাবে তুমি, কথা দিলাম। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, ঠাট্টা করে বলল শিলা। এক পরীর সঙ্গে এক ভ্যাম্পায়ারের অদ্ভুত যোগাযোগ, আমরা একে অপরের ভুল ধরিয়ে দিতে পারব, হন্ডারসন বলল। তবে আমার ধারণা আমার মধ্যে একটা শয়তান বাস করে। আমরা কি এখন নাচের আসরে যাব? হাত ধরাধরি করে নাচের ঘরে ঢুকলো ওরা, হই হুল্লোড় করছে সবাই, নেশার মাত্রা চরমে উঠেছে, নাচ থেমে গেছে। জোড়ায় জোড়ায় সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে নারী পুরুষ, এ ধরনের পরিবেশ হন্ডারসনের পছন্দ নয়। তাই সে সোজা হয়ে দাঁড়ালো, লম্বা পাপ ফেলে সারা ঘরে ঘুরে বেড়াতে লাগলো চিন্তিত চেহারায়। শিলা ভাবলো হন্ডারসন অভিনয় করছে, ভ্যাম্পায়ারের অভিনয় করে দেখা ওদের। হন্ডারসনের হাত ধরে হাসতে হাসতে বলল শিলা, আর হন্ডারসন ও মুখ বিকৃত করে মেয়েদের ভয় দেখাতে লাগলো। হল ঘরের হইচই থেমে গেল হঠাৎ করেই, হন্ডারসনের দিকে ফিরে তাকালো সবাই। লম্বা ঘরটাতে সে জীবন্ত মৃত্যুদূত হয়ে ঘুরতে লাগলো, ফিস ফিস করে কথা বলছে সবাই। এই যে ড্রাকুলা, মার্কাস লিওস্ট্রম ডাকলো, সঙ্গে রয়েছে গোমরা মুখে এক কালো কেশি, ক্লিওপেট্রার পোশাক পরে আছে সে, হাঁটার ধরন দেখে বোঝা যায় বেহেড মাতাল। হোস্ট লিওস্ট্রম কোন রকমে দুই পায়ের উপর দাঁড়িয়ে আছে। লিওস্ট্রম ক্লাবে যখন ভদ্রভাবে থাকে তখন তাকে হন্ডারসনের ভালো লাগে, কিন্তু সান্ধু আসলে তার ব্যবহার একদম ভালো লাগে না, যেমন এখন। ডার্লিং এসো, আমার অতি প্রিয় বন্ধুর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। ও হ্যাঁ সুধী মন্ডলী, আজকের এই হ্যালোইন পার্টি উপলক্ষে কাউন্ট ড্রাকুলাকে আমন্ত্রণ জানিয়েছি, আর তার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে বলেছি। কাউন্ট আমার খেলার সাথীর সাথে আলাপ করুন, বাঁকা চোখে হন্ডারসনের দিকে তাকালো কালো কেশি ক্লিওপেট্রা। ও ড্রাকুলা, আপনার চোখ দুটো বড় বড়, কি লম্বা দাঁত, ও এসব কি হচ্ছে মার্কাস, হন্ডারসন ধমক দিয়ে বলল। কিন্তু হোস্ট লিওস্ট্রম ততক্ষণে উপস্থিত অন্যান্য অতিথিদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে শুরু করে দিয়েছে, বন্ধুগণ আসুন, আসল জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, একমাত্র জীবন্ত ভ্যাম্পায়ার ড্রাকুলা হন্ডারসন, নকল দাঁত লাগালো ভ্যাম্পায়ার। অন্য পরিবেশ এবং পরিস্থিতিতে হন্ডারসন ঠিকই লিওস্ট্রমের চোয়াল বরাবর একটা খুশি বসিয়ে দিত, কিন্তু এখন এখানে শিলা রয়েছে, অতিথিরা রয়েছে, তার চেয়ে একটা মজা করা যাক, কিছুক্ষণ ভ্যাম্পায়ার হলে ক্ষতি কি। মেয়েটার দিকে তাকিয়ে একবার হাসলো হন্ডারসন, টান টান হয়ে দাঁড়ালো, তাকালো সবার দিকে, তারপর ভয় দেখানো অভিব্যক্তি ফুটিয়ে তুলল চেহারায়, আলখাল্লাটা ছিল আশ্চর্য, পোশাকটা এখন বরফের মতো ঠান্ডা। নিচের দিকে তাকিয়ে প্রথমবারের মতো লক্ষ্য করল পোশাকটার প্রান্তটা ময়লা, ধুলো বা কাদা লেগেছে। লম্বা হাতে বুকের উপর পোশাকটা টেনে আনার সময় ঠান্ডা সিল্কের কাপড় আঙুলের ফাঁক দিয়ে পিছলে গেল। এই অনুভূতি হন্ডারসনকে প্রেরণা যোগাল, চোখ দুটো তার বড় বড় হয়ে গেছে, দৃষ্টিতে আগুন, ঠোঁট দুটো ফাঁক হল, নাটকীয় একটা ক্ষমতা অনুভব করল সে। মার্কাস লিওস্ট্রমের মাংসল ঘাড়ের দিকে তাকালো, ফর্সা ঘাড়ে একটা নীল শিরা তীর তীর করে লাফাচ্ছে। হন্ডারসন ঘাড়ের দিকে তাকিয়ে রইল, দেখল অতিথিরা তাকে লক্ষ্য করছে। হঠাৎ যেন ভয়ঙ্কর একটা তাড়না অনুভব করল সে, দুটো হাতে এগিয়ে গেল তার, আর কলে পড়া ইঁদুরের মতো চিচি করছে লিওস্ট্রম, মোটা সোটা তাজা একটা ইঁদুর যেন, রক্তে টইজম্বুর, ভ্যাম্পায়াররা রক্ত খুবই পছন্দ করে, তাজা রক্ত, গম্ভীর কণ্ঠে বলল হন্ডারসন। কথাটা বলার সঙ্গে সঙ্গে লিওস্ট্রমের গলা চেপে ধরেছে হন্ডারসনের হাত দুটো, গলার উষ্ণতা অনুভব করছে। হন্ডারসনের মুখ ঝুঁকে পড়ল মার্কাসের ঘাটের দিকে, লিওস্ট্রম তার হাত থেকে মুক্তি পাবার জন্য ধস্তাধস্তি করতেই হাতের বাঁধন যেন আরো শক্ত হয়ে চেপে বসল। লিওস্ট্রমের চেহারা ক্রমেই লাল হয়ে যাচ্ছে, রক্ত উঠে আসছে মাথায়, রক্ত রক্ত এটাই তো চায়। হন্ডারসন মুখ হা করল, দাঁতে বাতাসের স্পর্শ অনুভব করল, মাংসল ঘাড়ের উপর আরো ঝুঁকে পড়ল সে। তারপর থামো, অনেক হয়েছে, বরফের মতো শীতল কণ্ঠটা শিলার, তার হাতে ওর আঙ্গুলের ছোঁয়ায় চমকে উঠল হন্ডারসন, চোখ তুলে তাকালো, লিওস্ট্রমকে ছেড়ে দিল, মুখ হা করে ঢলে পড়ল লিওস্ট্রম। অতিথিরা অবাক চোখে তাকিয়ে আছে, প্রত্যেকের মুখ বিস্ময়ে ইংরেজি ও এর মতো হয়ে গেছে। নিজেকে গুছিয়ে নিলে হন্ডারসন, তারপর হেসে ঘুরে তাকালো, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, হন্ডারসন বলল, আমাদের হোস্ট আমার সম্পর্কে যেসব বলেছেন তার সবই সত্যি, সেটা প্রমাণেরই সামান্য নিদর্শন আপনাদের সামনে রাখলাম, আমি সত্যি ভ্যাম্পায়ার। আমি যেহেতু আপনাদের সাবধান করে দিয়েছি সেহেতু আমার বিশ্বাস আপনাদের এখন আর ভয় নেই, আপনাদের মাঝে কোনো ডাক্তার থাকলে আমি তার জন্য রক্তদানের ব্যবস্থা করতে পারি। ইংরেজি ও আকৃতির মুখগুলো স্বাভাবিক হয়ে গেল, সমস্বরে হেসে উঠল সবাই। হোন্ডারসন পরিবেশটা ভালোই সামাল দিতে পেরেছে, তবে মার্কাস লিওস্ট্রমের চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিবেশ আবার হালকা হয়ে গেল। ইতিমধ্যে জনৈক অতিথি নিচে গিয়ে বেশ কয়েকটি খবরের কাগজ নিয়ে এলো। সে অতিথিদের মাঝে কাগজগুলো বিক্রি করতে লাগল। অতিথিরা হাসি মুখে কাগজ কিনতে লাগল। শিলার দিকে একজন মহিলা এগিয়ে গেল। আচ্ছন্নের মতো হোন্ডারসন তার চলে যাওয়া দেখল। পরে আবার দেখা হবে, শিলা ডেকে বলল। ওর চাহনি হোন্ডারসনের শিরায় আগুন ধরিয়ে দিল, কিন্তু সে এখন ভুলতে পারছে না লিওস্ট্রমকে জাপটে ধরার মুহূর্তের অনুভূতির কথা। কেন ভুলতে পারছে না? কাগজওয়ালার কাছ থেকে সে একটা কাগজ কিনল। হ্যালোইন দিবসে আতঙ্ক, চেঁচিয়ে বলছিল লোকটা। ঝাপসা দৃষ্টিতে কাগজে চোখ বুলাল। হঠাৎই সে চমকে উঠল শিরোনাম দেখে। তীব্র আশঙ্কা নিয়ে খবরটা চোখ বুলাল। পোশাকের দোকানে আগুন। রাত আটটার কিছু পরে দমকল বাহিনীর লোকেরা খবর পেয়ে ছুটে যায়। না, রুদ্ধশ্বাসে বলল হোন্ডারসন। খবরের একটা জায়গায় বারবার পড়তে লাগলো সে। দোকানের পাতাল ঘরে মাটি ভর্তি একটা বাক্স পাওয়া যায়, একটা টিন, দুটো খালি কফিনও ছিল, একটা আলখাল্লায় কঙ্কালটা জড়ানো ছিল। আগুন ওটার কোনো ক্ষতি করতে পারেনি। ওই কলমের নিচেই ছাপা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য। দোকানটিকে আশেপাশের লোকজন ভয় পেত। হাঙ্গেরির এক লোক ভ্যাম্পায়ারের কথাও বলেছে। অদ্ভুত অদ্ভুত সব লোক নাকি আসতো দোকানে। একজন প্রত্যক্ষদর্শীর মতে অশুভ চক্রের স্বভাব হত এখানে। প্রেম উদ্দীপক পানীয় বিক্রি করা হতো দোকানে। ওইসব জিনিস সম্পর্কে সবার মনেই আতঙ্ক ছিল। এই নিন আপনার আসল আলখাল্লা, আমার চেয়ে এটা আপনার বেশি কাজে আসবে। রহস্যময় অলৌকিক ছদ্মবেশ, ভ্যাম্পায়ার, আলখাল্লা। হোন্ডারসনের মাথার ভেতরে এইসব কথাগুলো ঘুরপাক খেতে থাকে। ঘর থেকে ছিটকে বেরিয়ে গেল সে, দেয়াল আয়নার দিকে ছুটে গেল। এক মুহূর্ত তাকালো মাত্র, তারপরই সে চোখের সামনে হাত তুলে দৃষ্টি আড়াল করল। আয়নায় কোন ছায়া পড়েনি, প্রতিবিম্ব সম্পূর্ণ অদৃশ্য। আয়নায় ভ্যাম্পায়ারের ছায়া পড়ে না, আশ্চর্য হবার এতে কিছুই নেই। ফর্সা মাংসল ঘাট দেখলে তাকে আকর্ষণ করবে, তাতেও আশ্চর্য হবার কিছু নেই। সে মনে প্রাণে লিওস্ট্রমকে চেয়েছিল। ওহ খোদা, এসবের জন্য কালো আলখাল্লাই দায়ী। আলখাল্লায় মাটির দাগ, কবরের মাটি। ঠান্ডা আলখাল্লা পড়ার পর থেকে তার শরীরে সত্যিকার ভ্যাম্পায়ারের অনুভূতি জেগে উঠেছে। অভিশপ্ত আলখাল্লা, কোন অমর শরীরে আলখাল্লা জড়ানো অবস্থায় শুয়েছিল। একটা হাতায় মোর্চে ধরার দাগ রয়েছে, নিশ্চয়ই রক্তের দাগ। রক্ত, রক্ত, রক্ত দেখলে তার খুব ভালো লাগে। রক্তের উষ্ণতা, লাল জীবন। নাহ, এ পাগলামি ছাড়া আর কিছুই নয়। হোন্ডারসন মাতাল হয়ে গেছে। শিলা ফিরে এসেছে আবার, কিন্তু আতঙ্কে হোন্ডারসনের হৃৎপিণ্ড দ্রিম দ্রিম বাজতে থাকে। ওর চকচকে চোখ এবং রক্তে মুষ্ট ঠোঁটের দিকে তাকিয়ে হোন্ডারসন শরীরে উত্তাপের এক উদ্যম তরঙ্গ অনুভব করল। কালো আলখাল্লার আড়াল থেকে উকি দেয়া গলার দিকে তাকিয়ে ভেতরে ভেতরে ভিন্ন ধরনের উষ্ণতা বোধ করতে লাগল সে। ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা। হোন্ডারসনের চোখে এসবের ছাপ ও নিশ্চয়ই দেখে থাকবে। অথচ একটিও বিচলিত হল না মেয়েটা, বরং ওর দৃষ্টি জ্বলতে লাগল। শিলা ওকে ভালোবাসে। হঠাৎ এক ঝটকায় আলখাল্লার বাঁধন খুলে ফেলল হোন্ডারসন। ঠান্ডার হাত থেকে রেহাই মিলল, স্বাধীন স্বাধীন লাগছে এখন। কোন কারণে আলখাল্লা খুলতে ইচ্ছা করছিল না, কিন্তু খুলতে বাধ্য হল। অভিশপ্ত এটা, আর একটু দেরি হলেই মেয়েটিকে কাছে টেনে নিত সে, ঠোঁটে চুমু খেত এবং নিজের আলখাল্লাটা খুলে ফেলল শিলা। ওর সোনালী চুলের বন্যা এবং নিখুঁত সৌন্দর্য হোন্ডারসনের গলা দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এল। হঠাৎ লিওস্ট্রম এবং একদল অতিথি হুইচুই করতে করতে ঘরে ঢুকল। হোন্ডারসনের উপর চোখ পড়তেই লিওস্ট্রম পিছিয়ে গেল। তুমি? ফিসফিস করে বলল লিওস্ট্রম। হোন্ডারসন বলল, চলে যাচ্ছি। মেয়েটার হাত ধরে লিফটের দিকে এগিয়ে গেল সে। আতঙ্কগ্রস্ত লিওস্ট্রমের মুখের উপর লিফটের দরজা বন্ধ হয়ে গেল। উপরে উঠতে শুরু করেছে লিফট। হোন্ডারসনের বুকের কাছে আরো সরে এসে শিলা বলল, কোথায় যাচ্ছি আমরা? ছাদের বাগানে, অস্ফুট স্বরে বলল হোন্ডারসন। ছাদে কেউ ছিল না, আজ যে হ্যালোইনের রাত সেটা আবার মনে পড়ল হোন্ডারসনের। নীল আকাশে কে যেন কালো রং লিপে দিয়েছে, সেই কালো আকাশে কমলা রঙের চাঁদ উঠেছে। ধূসর রঙের বিশাল আকারের মেঘ ভেসে বেড়াচ্ছে। সমুদ্র থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস, শীত করছে ওদের। আমার পোশাকটা দাও, শিলা ফিসফিস করে বলল। রোবটের মতো হোন্ডারসন পোশাকটা এগিয়ে দিল। মেয়েটার শরীর ঢেকে গেল কালো কাপড়ে। মেয়েটার চোখ দুটো জ্বলে উঠল হোন্ডারসনের দিকে তাকাতেই। কাছে টেনে নিল সে তাকে। তোমার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা, মেয়েটা বলল, পোশাকটা পরে নাও। ওর গলার দিকে তাকিয়ে আলখাল্লাটি পরা উচিত, আবার ওর গলাতেই চুমু খাবে ও। ভালোবাসার আবেগে নিজের গলা এগিয়ে দেবে মেয়েটা, তৃষ্ণা মেটাবে ওর। কাপড় পরে নাও, মেয়েটা ফিসফিস করে বলল আবার, ওর দৃষ্টিতে অধৈর্য। হোন্ডারসনের সঙ্গে পাল্লা দিয়ে তীব্র তৃষ্ণায় জ্বলছে। কেঁপে উঠল হুন্ডারসন। এই আলখাল্লা কবরের মৃত্যুর ভ্যাম্পায়ারের অশুভ আলখাল্লা, এটার নিজস্ব শীতল প্রাণ বদলে দিয়েছে তার মন। এই যে দেখি মেজির দুই বাহু আলখাল্লা ঠিক করে কাঁধের উপর বসিয়ে দিচ্ছে। ঘাড়ের কাছে আলখাল্লাটি বাঁধার সময় আঙ্গুল দিয়ে হুন্ডারসনের ঘাড় শুয়ে দিল সে। হুন্ডারসন অনুভব করল ওর বরফ শীতল শরীর ক্রমে উষ্ণ হয়ে উঠছে, ভয়ঙ্কর উষ্ণ, স্ফীত হয়ে উঠছে যেন সে, বিকৃত হয়ে উঠছে চেহারা। তার সামনে দাঁড়ানো মেয়েটার দৃষ্টিতে আমন্ত্রণের ঝিলিক, সে আমন্ত্রণ তার ঠোঁটের প্রতি, তার দাঁতের প্রতি। না, এ হতেই পারে না, হুন্ডারসন ওকে ভালোবাসে। এই ভয়ঙ্কর উন্মত্ত তাকে পরাজিত করবে একমাত্র ভালোবাসাই। আলখাল্লা পরে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে, মানুষ হিসেবে ওকে বুকে টেনে নিতে হবে, অমানুষ হিসেবে নয়, তার এটা একমাত্র পরীক্ষা। একটা কথা তোমাকে না বললেই নয় শিলা, ওর চোখে অদ্ভুত নেশা ধরানো দৃষ্টি। শিলা, আজ রাতের কাগজটা পড়েছ? হ্যাঁ, পোশাকটা আমি দোকান থেকে কিনেছি, তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না, তুমি সবই দেখেছ। লিওস্ট্রমকে আমি কেমন করে ধরেছিলাম, আমি ওর শেষ দেখতে চেয়েছিলাম, আমার কথা বুঝতে পারছো? আমি ওকে কামড়ে দিতে চেয়েছিলাম, পোশাকটা পরে নিজেকে কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। আমি কিন্তু তোমাকে ভালোবাসি শিলা, জানি। আমি একটা পরীক্ষা করে দেখতে চাই, এই আলখাল্লা পরেই তোমাকে চুমু খাবো, দেখতে চাই আমার ভালোবাসা এই পোশাকের চেয়ে শক্তিমান কিনা। তুমি যদি দুর্বল হয়ে পড়ো আমাকে কথা দাও, আমার হাত থেকে তুমি ছুটে পালাবে, তবে আমাকে তুমি ভুল বুঝো না, পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমাকে লড়াই করতে হবে। আমি চাই তোমার প্রতি আমার ভালোবাসা খাঁটি এবং শক্তিশালী প্রমাণিত হোক। তোমার কি ভয় করছে? না। অপলক চোখে হুন্ডারসনের গলার দিকে তাকিয়ে আছে ও, যদিও জানতো হুন্ডারসনের মনে কি রয়েছে। আমাকে তুমি পাগল ভাবছো না তো? ওই পোশাকের দোকানে আমি গিয়েছিলাম, দোকানি বেটে বুড়ো মতো এক লোক, দেখলেই ভয় লাগে। ওই বুড়ো আমাকে আলখাল্লাটা দিয়েছে, সে বলেছিল এটা সত্যিকারের এক ভ্যাম্পায়ার পোশাক। প্রথমে ভেবেছিলাম লোকটা ঠাট্টা করছে, কিন্তু আজ রাতে সত্যি সত্যি আয়নায় আমি নিজের প্রতিবিম্ব দেখতে পাইনি। লিওস্ট্রমের ঘাড়ে দাঁত বসাতে চেয়েছিলাম, এখন তোমার ঘাড়ে কামড় দিতে চাইছি, কিন্তু আমাকে যাচাই করতেই হবে। মেয়েটার মুখভঙ্গি তাকে যেন ঠাট্টা করল, শক্তি সঞ্চয় করল হুন্ডারসন, সামনে ঝুঁকে পড়ল, মুহূর্তের জন্য সর্বনাশা চাঁদের নিচে দাঁড়িয়ে রইল, বিকৃত হয়ে এলো তার মুখ। এদিকে মেয়েটা তাকে লোভ দেখাতে লাগল, ওর অদ্ভুত অস্বাভাবিক ঠোঁট চিরে গেল রূপালী কর্কশ হাসি দিয়ে। কালো আলখাল্লার আবরণ সরিয়ে ফর্সা দুটো হাত উঠে এলো হুন্ডারসনের গলা জড়িয়ে ধরতে। জানি, আমি জানি, আয়নায় তাকিয়ে আমি বুঝতে পেরেছি তোমার আলখাল্লাটা আমারটার মতোই, আমিও সেখান থেকে এটা কিনেছি। কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল হুন্ডারসন, পাথরের মতো দাঁড়িয়ে রইল। শিলার ঠোঁট জোড়া ওর ঠোঁটের পাশ দিয়ে চলে গেল, গলায় অনুভব করল ছোট্ট অথচ ধারালো দাঁতের অদ্ভুত মিষ্টি আমেজে ভরা দংশন। তারপর নিকষ কালো অন্ধকার যেন চারপাশ থেকে ঘিরে ধরল তাকে।
এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের এক শ্রোতা বন্ধুর পাঠানো গল্প, একটি অনুবাদ অর্থাৎ রবার্ট ব্লকের লেখা রাত্রি ভয়াল। ভ্যাম্পায়ারের গল্প আমরা অনেক শুনেছি, তারপরে যতবার শুনি ততবার একটা অন্যরকম ভয় কাজ করে মনের মধ্যে, একটা অন্যরকম অনুভূতি হয়। ছোটবেলা থেকে মানে আমরা খুব নস্টালজিক হয়ে যাই যারা ভ্যাম্পায়ার ড্র্যাকুলার গল্প শুনেছি, তো খুবই আমার কাছে খুব চমৎকার লেগেছে। আমি আপনাদের কেমন লেগেছে জানি না, তো যাই লেগে থাকুক আমাকে জানাতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এর নম্বরে। আরো একটা আমি পোস্ট দিয়েছিলাম আমার পেজে, সেটা হচ্ছে যে আজকের কুয়াশায় কি রকম গল্প থাকতে পারবে, কি ধরনের বা যে রহস্যের গল্পটা আমরা শোনাবো সেটা কতটা ভয়ের, কি সঠিক হলে তো ভালো, দেখি কার প্রেডিকশন কিরকম। লিখে পাঠাতে পারেন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 এর, প্রথমে ABC লিখে স্পেস দিয়ে আপনি যে কথাটা লিখতে বলেছে সেটা লিখে পাঠিয়ে দেবেন নাম সহ 2221। আর এই ফাঁকে আরো একবার জানিয়ে দিই বন্ধুরা, ভালোবাসার মানুষের সাথে সবাই চাই অন্য লেভেলে কানেক্টেড থাকতে, তাই তুমি যাতে তোমার ভালোবাসার মানুষের আরো কাছে থাকতে পারো এবং ভালোবাসার মানুষকে অন্য লেভেলে কানেক্টেড রাখতে পারো, সেজন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র 249 টাকায় পাশাপাশি দুটি নম্বরের লাভ বার্ডস ডাবল সিম প্যাক। এই প্যাক কিনে তোমরা পাশাপাশি দুটি নম্বরই শুধু পাচ্ছ না, সাথে আরো পাচ্ছ মাত্র 25 পয়সায় ভালোবাসার মানুষের সাথে ভিডিও কল করার দারুণ সুযোগ, এছাড়াও আরো পাচ্ছ 25 পয়সা ভয়েস কল এবং SMS, এক মাসের জন্য ফ্রি ডেডিকেটেড কলার টিউনস এবং 1 GB ইন্টারনেট বোনাস, যা তুমি 3G অথবা 2G যে কোনো নেটওয়ার্কে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এখন থেকে ডাবল সিম প্যাকে কানেক্টেড থাকুক লাভ অন্য লেভেলে। বিস্তারিত জানতে পত্রিকায় দেখো অথবা ভিজিট করো bd.airtel.com এই ঠিকানা। একটা ছোট্ট ব্রেক নিয়ে 12টার খবর শুনে ফিরে আসছে আজ শেমিন, সে পর্যন্ত বিশেষ সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আরজি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। কুয়াশা শুরু হয়ে গেছে 11টার খবর পর থেকে, অর্থাৎ 11:20 থেকে। আমরা শুরুতে শুনেছি এক শ্রোতা বন্ধুর পাঠানো একটি গল্প, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু। এর পরের অংশে, অর্থাৎ এখন 12টার খবরের পর, আমরা যাব কুয়াশার মূল গল্প শুনতে। কিন্তু তার আগে কিছু বন্ধু SMS পাঠিয়েছে, একটু আগে থেকে পড়ে নেই, নয়তো একসঙ্গে অনেক SMS পড়তে। স্বপন নারায়ণগঞ্জ থেকে শুরুতে লিখেছে, হ্যালো জানিয়েছে আমাকে, আর কুয়াশা টিমকেও জানিয়েছে, অনেক ধন্যবাদ। আকরাম লিখেছে, আপু কেমন আছেন, কুয়াশাকে নিয়ে ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আপনিও শীতের মতো কুয়াশাকে নিয়ে চলে যাবেন না, আই লাভ ইউ কুয়াশা। না, কুয়াশাকে নিয়ে আমার শীতের মধ্যে চলে যাবার কোন দরকার নেই, আমি গরমের দিনে কুয়াশাকে নিয়েই থাকছি এবিসি রেডিও, তো কোন দুশ্চিন্তার কারণ নেই আপনার। মোহাম্মদ ফিরোজ লিখেছেন সীতাকুণ্ড থেকে, শামিন আপু আই লাভ মাই লাভ কুয়াশা, মাই লাভ FM 89.2, অনেক ধন্যবাদ, অনেক খুশি হলাম। জয় বসু লিখেছে, বরিশাল থেকে স্টোরি শুনবো, তাই ওয়েট করছি, আর একটু অপেক্ষা বেশিক্ষণ, আমি কয়েকটা SMS পড়ে চলে যাচ্ছি মূল কাহিনী শুনতে আমাদের। সামন্তী লিখেছে, শামিন আপু তুমি বলেছিলে কোন গল্পগুলো আমাদের ভালো লাগে, যাতে আমি জানাতে সরি, আমি মনে করি যেই গল্পগুলো আমরা সচরাচর শুনি না সেসব গল্পগুলো ভালো লাগে। আসলে তাই, এবং আমি চেষ্টা করি কুয়াশাতে সেরকম গল্প নিয়ে আসতে, যেগুলো আসলে আমরা সচরাচর শুনি না। তুমি যদি শুরু থেকে শুনে থাকো কুয়াশা, তুমি আশা করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কত রকমের, শুধু ভূতের গল্প বা ভয়ের কিছু না, ভৌতিক গল্প না, আমরা রহস্য এনেছি, আমরা খুন এনেছি, আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যে সমস্ত কাহিনী হয় বা সেই ধরনের কিছু, অনেক ধরনের, অনেক রকমের, অনেক ভ্যারাইটি ছিল কুয়াশাতে। মানে রহস্য যত জায়গায় থাকে, সেটা ভৌতিক গল্পে হোক, মার্ডার কেসে হোক, চুরির কাহিনীতে হোক, সবই আমরা কুয়াশা শুনেছি এবং শুনিয়েছি। শামিন আপু, ইজ ইট ট্রু দ্যাট UFOs helped the ancient Egyptian to build pyramids? Ethica, এখন এথিকে এটা বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হবে। আমিও, তুমি যেরকম শুনেছো আমিও শুনেছি, আমরা সঠিকটা কিন্তু কেউই জানি না। আসলে পিরামিড তো সপ্তম আশ্চর্যের একটি, তো আসলেই এটা দেখলে বিশ্বাস হয় না যে অত বছর আগে, কয়েক হাজার বছর আগে ওরকম একটা জিনিস কি করে বানানো সম্ভব ছিল, যখন মানুষ টেকনিক্যালি এত অ্যাডভান্স ছিল না কোনো দিক থেকেই, ইঞ্জিনিয়ারিং এর কিছু ছিল না, কিন্তু কি করে এত সঠিক মাপ যোগ করে এত বড় বড় পাথরের স্ল্যাব এত উঁচুতে উঠিয়েছিল আমরা কেউই জানি না। তো সেই ক্ষেত্রে আশা করা হয়, মানে ধারণা করা হয় যে অন্য UFO থেকে, অন্য কোনো গ্রহ থেকে হয়তো, বা কোন অন্য কোন মানুষ এসে, বা অন্য কোন গ্রহের বাসিন্দারা এসে সেটা তৈরি করেছে, সেরকম একটা ধারণা করা হয়। আর অন্তর লিখে পাঠিয়েছে, হাই আপু আজকে কি ভয় পাব, আগে দেখো, এবং বাকিদের বলছে আজকেটা কি হতে পারে, আজকের কুয়াশা কি থাকতে পারে। গল্পটা শুনতে শুনতেই আমাকে লিখে ফেলো না, যে কোনো মোবাইল থেকে 222 যে আজকের কুয়াশার গল্প শুনে কি মনে হয়, কি তাজ্জি শামিন আছি এবং লিখে পাঠাবো, ঠিকানা জানিয়ে দিচ্ছে 222, যে কোনো মোবাইল থেকে ABC লিখে স্পেস দিয়ে তোমার কথাটি লিখে পাঠিয়ে দাও নাম সহ। আর আমরা এখন শুনব আজকের কুয়াশার মূল কাহিনী, তারপর আবারও ফিরছি প্রথম পর্ব শুনে, সে পর্যন্ত সঙ্গেই থাকো। হাসান নামের ছেলেটি একটা দৈনিক পত্রিকায় কাজ করে, পত্রিকায় কাজের প্রচন্ড চাপ আর নানা রকম ঝামেলা থাকা সত্ত্বেও তার মুখে হাসির কমতি নেই। ভীষণ ভালো মনের এই ছেলেটা সবসময় চেষ্টা করে অন্যদের সাহায্য করতে, মানুষের প্রতি সহানুভূতি দেখাতে, আর এসব কারণে অফিসে সবাই তাকে খুব পছন্দও করে। তার আরো একটা ভালো দিক হচ্ছে, সে কুসংস্কারে একেবারেই বিশ্বাস করে না। পত্রিকায় কাজ করতে গিয়ে কত রকম খবরেরই তো মুখোমুখি হতে হয়, দুই মাথাওয়ালা গরু, চারপাওয়ালা মানুষ জন্মানোর মতো কত উদ্ভট সব ঘটনা, আরো আছে অলৌকিক সব ঘটনা, কোন পীর বাবা পানির উপর দিয়ে হাঁটতে পারে, কে দাবি করেছে অদৃশ্য হয়ে যেতে পারে, সব ঘটনারই পেছনে খোঁজ করলে দেখা যায় আসলে অলৌকিক কিছুই নেই। হয় কেউ একজন সবাইকে মিথ্যা বলে বোকা বানানোর জন্য এসব বানোয়ার দাবি করছে, আবার কিছু কিছু ঘটনা এমনও ঘটে যেগুলো শুনতে অলৌকিক মনে হলেও আসলে সেগুলোর পেছনে যৌক্তিক বৈজ্ঞানিক কারণ আছে। হাসান তাই বেশিরভাগ সময় এ ধরনের খবর শুনে হেসেই উড়িয়ে দেয়। সেদিন অফিসে ঢুকতেই ঘটল একটা মজার ঘটনা।
কেমন আছেন রহিম কাকা, সব খবর ভালো তো?
এই তো বাবা, ভালো আছি।
আপনার ছেলেটার না জ্বর হয়েছিল, ও কেমন আছে এখন? ডাক্তারের কাছে নিয়েছিলেন তো সেদিন?
হ, ওই দিন বিকেল বেলায় নিয়েছিলাম, এখন ভালোই আছে, খাওয়া দাওয়া করতেছে।
বাহ, খুব ভালো খবর তো।
হাই সোহেল, কি খবর? ওইদিকের কোনো খবর টবর আছে নাকি?
আরে হাসান ভাই, আজকের দিনটা ভালো, তেমন কোনো খারাপ খবর নেই। তবে একটা উদ্ভট খবর যদি চান দিতে পারি।
উদ্ভট খবর? তা খবরটা কি?
খবর হলো ইন্দ্রজাল।
ইন্দ্রজাল?
হ্যাঁ, ইন্দ্রজালের প্রভাব শুরু হয়েছে দেশে।
হেয়ালি কম করো, কি হয়েছে খুলে বলো তো।
হ্যাঁ, আমি জানতাম এটা শুনলে আপনি এভাবে রিয়াক্ট করবেন হাসান ভাই, তাই আপনাকে একটু খেপাচ্ছিলাম। আসল ঘটনা হলো, নতুন এক উড়ন্ত বাবার সন্ধান পাওয়া গেছে। তিনি নাকি যে কোনো জিনিসপত্রকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেন, আর ওনার নাকি নিজেরও ওড়ার ক্ষমতা আছে।
এসব ফালতু খবর কোথায় পেলে বলো তো?
আরে আমাদের পানিডাঙ্গার স্থানীয় প্রতিনিধি ফোন করে জানালো, দলে দলে লোক নাকি জড়ো হচ্ছে সেই বাবার কাছে ফু আর দোয়া নিতে।
সবাই ফুনিয়েই শেষ, ঘটনা যাচাই করে দেখার মতো লোক একজনও পাওয়া যাবে না। কেন যে মানুষ বোকার মতো এসব ফালতু খবরে বিশ্বাস করে?
কি করব এখন, ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর করবো নাকি?
আরে ধুর, এ সমস্ত জিনিসের পেছনে ফালতু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অনেক দেখেছি এসব, হুজুক ছাড়া আর কিছুই না। এ ধরনের সব ঘটনাতেই খেয়াল করলে দেখো, কিছুদিন মানুষ একটা বাবাকে নিয়ে খুব মাতামাতি করে, তার কাছ থেকে ফুয়ার পানি পড়া তেল পড়া নিতে একদম লাইন দিয়ে দেয়। তার কিছুদিন পরে যেন সেই বাবার সব ক্ষমতা শেষ হয়ে যায়, তাকে নিয়ে আর কোনো খবর শোনা যায় না। তাহলে কি তিনি তখন অলৌকিক কাজকর্ম সব বন্ধ করে দেন? ভেবে দেখো, বাংলাদেশে গত 30 বছরে মোট কতজন এমন বাবার সন্ধান পাওয়া গেছে যাদের অলৌকিক ক্ষমতা আছে? সবাইকে যোগ করলে সংখ্যাটা অনেক বেশি, তাই না? তাহলে এখন কোথায় তারা? 10 বছর আগে যে লোকটার অলৌকিক ক্ষমতার কথা শুনেছি, এখন আর তার কোনো কথাই শোনা যায় না। কেন?
সেটাই,
তাদের সব ক্ষমতা কি শেষ হয়ে গেছে? যার ক্ষমতা আছে তার তো সারা জীবনই থাকার কথা, তাই না? তাহলে বাংলাদেশের এত সমস্যা তারা সমাধান করে দিচ্ছে না কেন? আসল কথা হলো, এই সব ঘটনাই ভুয়া।
তবে
শোনো, মানুষের আবেগকে ব্যবহার করে তাদের ঠকিয়ে নিজেদের লাভ হাসিলের জন্যই এসব করা হয়। মূল কথা টাকার জন্য, এদেরকে গুরুত্ব দেয়া হয় বলেই এসব ঠকবাজদের সংখ্যা ধীরে ধীরে এত বেড়ে গেছে। এগুলো নিয়ে কখনো নিউজ করবে না।
ওকে
হাসান ভাই, সব অলৌকিক ঘটনাই কি মিথ্যা?
আরে রূপম, তুমি কখন এলে?
এই তো মাত্র। বলুন না হাসান ভাই, অলৌকিক বলতে কি কিছুই নেই? সবই কি মিথ্যা?
নিশ্চয়ই। তুমি নিজের চোখে কখনো কাউকে অলৌকিক কিছু ঘটাতে দেখেছ?
হ্যাঁ দেখেছি।
তাহলে সেগুলোও ছিল কোনো একটা লোক ঠকানোর খেলা, বুঝেছ?
আমার মনে হয় কি জানেন হাসান ভাই, যাদের সত্যি কোনো অলৌকিক ক্ষমতা আছে তারা কখনো মানুষকে এভাবে খবর দিয়ে সেটা প্রচার করে না। তারা থাকে লোকের চোখের আড়ালে লুকিয়ে। শুধু ভণ্ডরাই এভাবে প্রচার করে বলেই আমরা শুধু তাদেরই দেখতে পাই, কিন্তু আসল লোকদের দেখা আমরা কখনোই পাই না।
রূপম নামের ছেলেটির এমন আচরণে হাসান বেশ একটু অবাক হয়ে যায়। রূপম তার চেয়ে বেশ জুনিয়র, রূপমকে সবাই চুপচাপ প্রকৃতির ছেলে বলে জানে। কাজের বাইরে সে অন্য কথা সাধারণত খুব একটা বলে না। মনে হয় সারা পৃথিবীর প্রতি তার কেমন একটা উদাসীনতা রয়েছে, যেন সে কাউকেই পাত্তা দেয় না। তার এমন অ্যাটিটিউড অফিসের অনেকে একেবারেই পছন্দ করে না, এমনকি সে অনেকবারই অনেক বিপদে পড়েছে তার এমন আচরণের কারণে। কিন্তু রূপমের যেন কোনো তোয়াক্কাই নেই। সোহেলও বেশ একটু অবাক হয়েছে রূপমকে এভাবে কথা বলতে শুনে, কিন্তু একটু পরেই সে ঠোঁট উল্টিয়ে নিজের কাজ করতে চলে গেল। হাসান কিন্তু ব্যাপারটা উড়িয়ে দিতে পারল না। হাসান মনে মনে ভাবল, রূপমের সাথে একদিন সময় করে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে, ছেলেটার মাঝে কিছু সমস্যা আছে, যেন সে একটু এলোমেলো। সে যে এতটা গুছিয়ে কথা বলতে পারে হাসান তাকে ভাবতেই পারেনি। হঠাৎ করেই হাসানের মনে হল, রূপমের মাঝে কেমন যেন একটা অদ্ভুত বিষণ্নতা আছে, যেন সে অনেক গভীর কোনো কথা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। একটা সহমর্মিতা বোধ জেগে উঠল তার মাঝে। কেউ কোনো সমস্যায় থাকলে সাধারণত হাসান সেটা এড়িয়ে যায় না, অনেক সময় সামান্য দরদমাখা কথাও মানুষের জীবনে ঔষধের মতো কাজ করতে পারে। অনেক সময় মানুষের শুধু একজন বন্ধুর মতো শ্রোতা প্রয়োজন হয়। দুদিন পরের কথা, নাইট ডিউটিতে সেদিন হাসান আর রূপম দুজনেই আছে। এত রাত্রে অফিসে বাড়তি লোক নেই, শুধু প্রয়োজনীয় লোকগুলোই অফিস করছে। শেষ নিউজটা ছেড়ে দিয়ে হাসান রূপমকে চা খেতে ডাকল। রূপম সাধারণত একা একাই বসে চা খায়, কারোর ডাকে তেমন সাড়াও দেয় না। সেদিন তেমন আপত্তি করল না, বরং যেন একটু আগ্রহ নিয়েই চা খেতে এল। হাসান ওর সাথে টুকটাক আলাপ করে ওর ব্যাপার জানবার চেষ্টা করছিল। রূপম অনেকক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
হাসান ভাই, আমি জানি আপনারা আমার সম্পর্কে কি ভাবেন। আমি খুব সহজে কারোর সাথে মিশতে পারি না, তবে আমি আপনাকে খুব পছন্দ করি। আমার দেখা খুব ভালো একজন মানুষ আপনি।
আমিও তোমাকে খুব ভালো একটা ছেলে বলেই ভাবি রূপম, তবে তুমি একটু চুপচাপ থাকো বলেই হয়তো অনেকে তোমাকে বুঝতে পারে না। আচ্ছা, সেদিন তুমি একটা কথা বলেছিলে, তোমার নিজের চোখে দেখা অলৌকিক ঘটনা, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো।
আমি জানি আপনি এসবে বিশ্বাস করেন না, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমার নিজের জীবনে এমন সব ঘটনা ঘটতে দেখেছি যেগুলো কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আমিও ভেবেছিলাম আপনাকে কয়েকটা ঘটনা বলবো, হয়তো আপনি বুঝতে পারবেন আসলে কি হয়েছিল।
অবশ্যই, আমি চেষ্টা করব। তুমি বলো,
কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। ঠিক আছে, একবার প্রথম থেকেই বলি, অনেক লম্বা গল্প, এত কথা শুনতে গিয়ে আবার বোর হয়ে যাবেন না তো?
আরে মোটেই না, এমনিতেও টানা এতক্ষণ কাজ করে একটু রিল্যাক্স করা দরকার ছিল। তোমার গল্প শুনতে ভালোই লাগবে, সময়টাও কেটে যাবে। তুমি প্রথম থেকে বলো।
রূপম হাসানকে তার ছোটবেলার গল্প শোনাতে শুরু করল। গল্পটা ঠিক তার নয়, তার কাকার গল্প। রূপমের পুরো নাম রূপম সরকার, সে বেড়ে উঠেছে গ্রামে। গ্রামের ছেলে হলেও তাদের পরিবার বেশ সচ্ছল, কোনো কিছুর অভাব ছিল না তাদের পরিবারে। রূপমের বাবা কাকারা সবাই একসাথে যৌথ পরিবারে থাকত। রূপমের বাবাই ছিল ভাইদের মধ্যে সবচেয়ে বড়, আর রূপমের সবচেয়ে ছোট কাকার নাম ছিল মোহন। মোহন কাকা একটু বোকা ধরনের মানুষ ছিল, তার অন্যান্য ভাইরা সবাই কিছু না কিছু কাজকর্ম করে ভালোই আয় রোজগার করত, কিন্তু মোহন কাকা কিছুই করত না। সে সারাদিন শুধু ঘুরে বেড়াত আর মাছ ধরত, ভবঘুরের মতোই ঘুরে বেরিয়ে তার সময় কেটে যেত। এটা নিয়ে সবাই তাকে কথা শোনালেও সে কিছু বলত না। রূপম বাবার কাছে শুনেছে মোহন কাকা ছিল সহজ সরল মানুষ, প্যাঁচখোঁজ বুঝত না, কিন্তু একটা জিনিস তার ছিল, সে ছিল দুর্দান্ত সাহসী। যে কাজ সুস্থ বুদ্ধির মানুষ সাহস করে কখনো করতে যাবে না, সেই কাজ সে অবলীলায় করে ফেলত। এটা নিয়েও তার পরিবারের সবাই তাকে বকাঝোকা করত, কিন্তু মোহন কাকা কোনো কিছুকেই পাত্তা দিত না। একবার একটা ঘটনা ঘটল। গ্রামের বাড়িতে ঝোপ জঙ্গলের এলাকায় সাপখোপের বেশ উপদ্রব থাকে। রূপমের বাড়ির উঠানে সেরকম একটা সাপ দেখা গিয়েছিল, বিষাক্ত সাপ। সবার প্রথমে সাপটাকে দেখে রূপমের বাবা চিৎকার করে সবাইকে ডাকে। সবাই তো প্রচন্ড ভয় পেয়ে হইচই করতে লাগলো, কেউ সাহস করে সাপটাকে মারতে গেল না। ওজাকে ডেকে আনার কথা বলতে লাগলো রূপমের বাবা। এমন সময় মোহন কাকা গিয়ে কোন ফাঁকে যেন খপ করে ধরে ফেলল সাপটার গলা। আশ্চর্যের ব্যাপার হল, সাপটাও তাকে কিছু করতে পারল না, শুধু ফোঁস ফোঁস করতে লাগল, কিন্তু এমন ভাবে ঘাড় চেপে ধরা হয়েছিল যে কামড়ও দিতে পারল না। মোহন কাকা এই অবস্থায় ওটাকে নিয়ে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে। সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে তাকে ডাকছিল। জঙ্গলের ভেতর থেকে সে বেঁচে ফিরে আসতে পারবে কিনা কে জানে। অনেক সময় পার হয়ে যাবার পর ইয়া বড় একটা হাসি মুখ নিয়ে মোহন কাকাকে বের হয়ে আসতে দেখা গেল।
ওই যে ওই তো মোহন, এই মোহন এদিকে আয়, শিগগির আয়। দাদা, সাপটা সাইড়ে দিয়ে আইলাম, আর ভয় নাই। সাইড়ে দিয়ে আইলি মানে? তুই ওটা ধরতে গেলি কেন? এ কিরম কাজ করলি তুই? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো?
আরে ভয় পাই না তো দাদা, আমার কিছু হয় নাই।
ভয় পাওয়ার মতো কাজ করলি ভয় পাবো না? তোর কি দরকার ছিল সাপটা ধরতে যাওয়ার? যদি কামড় দিত
না, ধরলেও তো কামড় দিতে পারতো। আমি এমন ভাবে ধরছি যেন মাথা না ঘুরাইতে পারে।
আমরা ওজাটাকে নিয়ে আসতাম, তুই এমন কারবার করিস, আমরা তো ভয়ে মরতাছি।
দাদা তোমরা তোরে মাইরিয়া ফেলতা, সাপ মারলে পাপ হবে না, তাই আমি এমন করলাম সাপটা যাতে মারতি না হয়, আবার আমরাও যেন বিপদে না পড়ি। জঙ্গলের অনেক ভিতরে সাইড়ে দিয়ে আইসি, আর ফিরো তাই বল পারবো না।
তোর যদি কিছু হইতো?
কিছু হয়নি তো, এত ভয় পাও কেন তোমরা?
অত কিছু বুঝি না বাপু, তুই একটু বেশি সাহস দেখাস। কিন্তু এইটারে বলে বেকুবি সাহস, বেকুবের মতো নিজের পরানটারে দেওয়ার কোন মানে আছে ক? আর কখনো যেন এমন কাজ করতে না দেখি। সাপটারে তোর ভয় করলো না?
ভয় করবে কেন, আমি সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াই, কোনদিন তো আমারে কিছু করে নাই। আর আজ বাড়িতে ঢুকে গেছে বইলিয়া আমরা সাপটারে মাইরে ফেলব।
ভালোর জন্যই কইতাছি, অত বেশি সাহস ভালো না রে। আজ থেকে তোরে চোখে চোখে রাখতে হইব, সাপের রাগ অনেক বেশি, তুই জানোস না?
দাদা আমারও কিন্তু অনেক রাগ বেশি, আমার ক্ষতি করা তো সহজ না।
এই রকমই ছিল মোহন কাকা, মনে ভয় ডর একদমই ছিল না, কিন্তু এভাবে তার ঘুরে বেড়ানোকে ভালো চোখে দেখত না অনেকেই। তারপরও মোহনের সহজ সরল কথাবার্তার জন্য তাকে সবাই বোকাশোকা মনে করে বেশি বকাঝকা আর করত না। আর মোহনও প্রতিবার এক একটা উল্টো পাল্টা দুঃসাহসী কাজ করেও ছাড়া পেয়ে যেত। তার কৌতূহল ছিল অনেক বেশি, সবকিছুই সে নিজে খুঁজে বের করে দেখতে চাইত, আবার কোথাও কোনো অদ্ভুত ঘটনার কথা শুনলেই চলে যেত দেখতে। কিন্তু একসময় তার নিজের সাথে ঘটতে শুরু করলো কিছু অদ্ভুত ঘটনা। মোহন কাকার পছন্দের কিছু কিছু জিনিস গায়েব হতে শুরু করলো। প্রথমে মোহন ভেবেছিল নিশ্চয়ই কোনো চোর চুরি করছে তার জিনিস, কিন্তু মজার ব্যাপার হলো চুরি হবার কয়েকদিন পরই সেটা পাওয়া যেত। মোহন কবে কোথায় যাবে সে নিজেও জানত না, দেখা গেল সে হয়তো কি ভেবে ধান খেতের দিকে গেছে, হঠাৎ তার একটা চুরি হওয়া জিনিস পড়ে থাকতে দেখল সেখানে। আবার আরেক সময় হঠাৎ জঙ্গলের ভিতর গিয়ে খুঁজে পেল আরেকটা জিনিস। মোহন মনে মনে খুব অবাক হতে থাকল, তার জিনিস চুরি বা করে কে, আর ফেলে দিয়ে বা যায় কেন? চুরি করলে তো চোর একেবারেই নিয়ে যাবে সেসব, তাই না? এটা কেমন চোর? মোহন খুব সাবধান হয়ে গেল, চোর ধরার জন্য মনে মনে সে ওত পেতে রইল, এই চোরকে তাকে ধরতেই হবে।
আশ্চর্য, আমার ঘরে তো কেউ ঢুকে না, এমন কি বউ দিও না, তাহলে কে নিল আমার জিনিসগুলান? কার এত বড় সাহস?
দাঁড়াও,
তুমি যেই হও না কেন, তোমারে আমি মজা দেখামু। ভেবেছো আমাকে জব্দ করবা? আমি তোমারে জব্দ করব, আমার সাথে ফন্দিবাজি, এক একবার এক এক জিনিস চুরি, আবার রাস্তায় মাঠে জঙ্গলে সেইসব ফেলে দিচ্ছ। নিশ্চয়ই কেউ আমারে বোকা বানানোর কোন চেষ্টা করতেছে। এটা কি প্রদীপের কাজ? না, ও আর যাই করুক কিছু চুরি করব না। কিন্তু তাহলে এই কাজ কার হইতে পারে? না না, কাউর এই কথা বলা যাইব না। তাহলে চোর সাবধান হয়ে যাইব, আমি ঘুমের ভান করিয়া লুকাইয়া থাকবো, আর দেখবো ঘরে কে ডোকে। দাঁড়াইবা চোর, তোমার বুঝামো মজা।
সেদিন রাতে সারা রাত জেগে থাকে মোহন কাকা, বাড়ির সবাই গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম নিঃশব্দ, শুধু মোহন কান খাড়া করে ঘুমানোর ভান করে পড়ে আছে। কিন্তু কিছুই ঘটে না, চোর কি টের পেয়ে গেল নাকি? এসব ভাবতে ভাবতে মোহন যখন প্রায় ঘুমিয়েই পড়বে, তখন হঠাৎই তার ঠিক কানের কাছে কে যেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, চোখকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো মোহন।
নিশ্চয় কেউ এনে আছে, আলোটা জ্বালাই, কে কে ওইখানে?
তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠে বাতিটা জ্বালালো মোহন, মিট মিট করে জ্বলতে লাগলো সেটা। অল্প আলোয় মোহন ভালো করে খুঁজে দেখতে লাগলো ঘরের ভেতর কেউ লুকিয়ে আছে কিনা, না কোথাও কেউ নেই। বারান্দাটা ভালো করে দেখল সে, দরজার ওপাশেও কেউ নেই তো। তারপর হতাশ হয়ে সে বিছানায় ফিরে এলো। তারপর চমকে উঠে দেখল মাথার কাছে বালিশের পাশে রাখা ঘড়িটা নেই, অথচ তার স্পষ্ট মনে আছে বিছানায় যাবার সময় নিজের হাতে ঘড়িটা রেখেছে সে ওখানে। তাড়াতাড়ি বালিশ উল্টে পাল্টে ভালো করে খুঁজল মোহন, না কোথাও নেই। কি আশ্চর্য, ঘরে কেউ আসেনি, শোবার সময়ও ঘড়িটা স্পষ্ট দেখেছে সে, কোথায় গায়েব হয়ে গেল সেটা? আর ওই হাসিটাই বা কার ছিল? মনে হলো ঠিক যেন কানের কাছে হেসেছিল কেউ, নাকি তার ভুল হচ্ছে। ক্লান্ত হয়ে থাকার কারণে কানে ভুলও তো শুনতে পারে, কিন্তু সেটা না হয় হতে পারে, কিন্তু আস্ত ঘড়িটা তো নাই হয়ে যেতে পারে না মনের ভুলে। সেই রাতটা এপাশ ওপাশ করে কাটিয়ে দিল মোহন। সকাল হতে না হতে দাদার কাছে, মানে রূপমের বাবার কাছে গিয়ে সব খুলে বলল মোহন।
দাদা, ও দাদা, তোমার একখান জিনিস বলবো।
কি কবি কয়ে ফেল,
ভয় পাইবে না তো?
ভয় ভয় পাবো কেন, কি কইতে চাস ক
দাদা? আমার ঘর থেকে গত কয়েকদিন অনেক জিনিস চুরি হইতেছে দাদা।
চুরি? তার মানে বাড়িতে চোরের উপদ্রব হয়েছে? তাহলে তো থানায় খবর দিতে হয়।
আরে শুনো, চুরি যাওয়া জিনিসগুলো তো আবার আমি ফেরত পাই, যে পথে আমি হাইটা যাই সেই পথে আমি পাই। কাল রাইতে আমার মাতার কাছে কে জানি আইসা করে আসছে দাদা, আমি উঠে দিই কেউ নাই, তারপরে দেখি আমার আগগড়িটা নাই গা।
আবার কেমন কথা, জীবনে তো এমন চুরির কথা শুনিনি কখনো। আমার তো মনে হচ্ছে বাড়িতে ভূতের আসর হয়েছে, মাথার কাছে হাসির শব্দ, কি ভয়ানক কথা।
হ্যাঁ দাদা, মেয়ে ছেলের হাসির শব্দ।
মেয়ে ছেলে?
হ্যাঁ,
বাড়িতে দুই বৌদি ছাড়া তো আর কোনো মেয়ে ছেলেই তো নাই, মেয়ে ছেলের হাসি আসবে করতে।
দাদা তারা কেউ না, ওই হাসি অন্যরকম, কেমন জানি পেতনি পেতনি।
রাম 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 রাম, কি কইতেছিস, রাম নাম করতে হয়।
পেতনিটার যে কি করে শাস্তি দেওয়া যায় এইটাই আমি ভাবতেছি দাদা।
ওই কথা কইস না মোহন, তোর সাহস বড্ড বেশি, আমি ওঝা ডাকবো, ভূত পেতনির সাথে লাগতে যাওয়া উচিত না, কি ভয়ানক কথা। রাম 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 রাম।
রূপমের বাবা প্রচন্ড ভয় পেয়ে গেলেও মোহন কিন্তু ভয়ের চাইতে বেশি রেগে গিয়েছিল। ভূত হোক আর যাই হোক, তাকে নিয়ে মজা করবে আর সে কিছু করতে পারবে না, এটা ভেবে মোহনের রাগ হচ্ছিল। আর সে এটা ভেবেও অবাক হচ্ছিল, এসব করে কোনো ভূত পেতনির লাভ কি? সে মনে মনে ঠিক করল, এবার যদি কোনোভাবে ওই অদ্ভুত অশরীরী আত্মা তার সামনে এসে পড়ে, সে একেবারে চেপে ধরবে, দরকার হলে ভূতের সাথে যুদ্ধ করবে। ভূত এটা টের পেল কিনা কে জানে, কয়েকদিনের মধ্যেই এমন আরো অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো যে মোহন প্রচন্ড খেপে গেল।
ওমা মোহন, তোমার গলায় এইটা কি?
গলায় আবার কি থাকবো, গামছা।
গামছা? আমি যে দেখি জবা ফুলের মালা, জবা ফুলের মালা দিলে কে?
এটা করতে এলো, আর সহ্য বিষয়
কই গেছিল গো, কে পরায় দিল কও না।
বৌদি তোমার দিব্যি, কোথা গেল এটা আমি জানি না, আমি তো জঙ্গলের ভিতরে গেছিলাম, সেইখানে তো কোনো জবা ফুল গাছ নাই। আরে আমি কি মালা পরে ঘুরার লোক?
তাজ্জব ব্যাপার, তাহলে কে গলায় মালা দিল খেয়ালই করো নাই, আর এতক্ষণ ধরে গলায় আছে এটা টেরও পাও নাই, এমন কথা তো বাবা জীবনেও শুনি নাই। মা গো মা,
নিশ্চয়ই এটা ওই ভূতনির কাজ, পরে পাইলে যে কি করমু।
বিড়বিড় কইরা কি কইতাছো মোহন, তোমার কি মাথা রাথা খারাপ হইল নাকি?
কিছু না বৌদি, তুমি যাও তো, আমার খুব খিদা পাইছে, কিছু খাবার আছে?
সারাদিন টোটো কইরা জঙ্গলে ঘুরে বেড়াইলে তো খিদা তো লাগবই, তোমার খাবার ঢাইকা দিয়ে রাখছি, তোমার ঘরে আছে থালা দিয়ে ঢাকা দিয়ে আছে।
উহ বৌদি তুমি কত ভালো, আমার যা খিদা পাইছে না, কই দেখি কি রাঁধছো, কই খাবার কই, থালা তো খালি।
কি কও, আমি নিজের হাতে তোমার জন্য খাবার ঢাকা দিয়ে রাখছি।
এই দেহ কই খাবার, থালা তো খালি।
ও মা, সত্যি তো খাবার গেল কই? বিলাইতে খাইলো নাকি?
এমন বিলাইয়ের কথা তো শুনি নাই। খাবারও খাইবো আবার থালাও ডাকনা দিয়া যাইব।
মা গো মা, এসব কি হইতাছে এই বাড়ি? ভূত প্রেতের জ্বালাতন ঝুড়াইল নাকি? তোমার কত কইরা কই ঠাকুর পো, ও জায়গায় কু জায়গায় যাইও না, কিন্তু তুমি কারো কথা শুনলে তো তখন কি হইব? আমার তো খুব ভয় করতাছে।
আরে রাখো তোমার ভূত পেতনি, একবার যদি সামনে পাই এমন মজার দেহামো ভূতের ভূতগিরি লেম্বু সিপা সিপটা বাই করি আমার খাবার খায়া ফেলাও। দাঁড়াও দেহাইতেছি আইয়াল ওই।
পরিবেশনায় সেনোরা, একটি স্কোয়ার পণ্য। শুনুন শুধুমাত্র এবিসি রেডিওতে প্রতি বৃহস্পতিবার দুপুর দুটার খবরের পর।
বন্ধুরা শুনছেন কুয়াশায়। আজকের কুয়াশার মূল কাহিনী প্রথম পর্ব হয়ে গেছে এবং আমরা প্রথম পর্বে দেখেছি যে হাসান নামে একটি ছেলে দৈনিক পত্রিকায় কাজ করে এবং তারই সহকর্মী রূপম, এবং রূপমের মুখে শুনছি আজকের যে কাহিনীটা, যে ঘটনা সেটা। আমরা দেখেছি যে রূপমের কাকা ছিলেন একজন সহজ সরল মানুষ, মোহন যার নাম, এবং সেই মোহন কাকার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তার ঘর থেকে জিনিসপত্র সব চুরি যাচ্ছে, কে নিচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কোন মানুষের কাজ নাকি অন্য কিছুর কাজ সেটাও বোঝা যাচ্ছে না। এবং এক রাতে মোহন কাকার ঘরে তার কানের পাশে কে যেন দীর্ঘশ্বাস ফেলছিল এবং এক অদ্ভুত একটা ভয়ঙ্কর একটা হাসি শুনলাম আমরা। তারপর দেখা গেছে সে জানে না, কিন্তু তার গলায় চলে এসছে একটা জবা ফুলের মালা, এবং তার বৌদির সঙ্গে সে যখন কথা বলছিল তার বৌদি তাকে খেতে দিয়েছেন, এবং খেতে দেওয়ার পরে যেদিকে ঢাকনা দেওয়া আছে খাবার থালার উপরে, কিন্তু খাবার নেই ভেতরে। একটা বেড়াল যদি খেয়ে থাকে তো সে তার খাবার ঢাকনা দিয়ে যেতে পারে না। তিনি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে সব তার সঙ্গে, এবং যার কোন কুল কিনারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা কি ভূতের কাজ নাকি পেতনের কাজ নাকি অন্য কিছুর কাজ? তো বন্ধুদের প্রশ্ন করেছিলাম যে কারো যদি কোনো প্রেডিকশন থাকে যে আজকের কাহিনীর মূল কাহিনীর আসলে ঘটনাটা কি কি হতে পারে, আজকের রহস্য যেটাই থাকুক না, রহস্যের আড়ালে কি আছে সেটা যে জানাতে চায় বা জানাতে পারে, সঠিক উত্তরটা আমি দেখতে চাই। আর প্রেডিকশন কারেক্ট হবে তো পরে বলবো কারেক্ট হলে কি হবে। কিন্তু আবারও বলছি সবাইকে যে যেটাই প্রেডিক্ট করুন না কেন আমাকে লিখে পাঠাতে পারেন, যে কোনো মোবাইল থেকে 2221 ABC লিখে কথাটি লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে। আর যে শামি নাচির সঙ্গে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, না বিরতি নিচ্ছি না, আমরা এখনই পরের পর্বে চলে যাবো, আমাদের সময় নেই, তারপরে বিরতি নেব। আমি আসলে এত গল্পের মধ্যে ঢুকে গেছি যে বুঝতে পারি। তো ঠিক আছে, আমরা পরের অংশ শুনবো, তারপরে ফিরে আসছি, সে পর্যন্ত আমাকে লিখতে থাকুন। মোহনের গা জ্বলে গেল রাগে, এমন জ্বালাতন আর কাহাতক সহ্য হয়? সবার সামনে কেমন লজ্জায় পড়তে হচ্ছে, গলায় কেমন জবা ফুলের মালা পরে বৌদির সামনে লজ্জা পেতে হল, কোন ফাঁকেই বা পেতনিটা তার কাছে এসেছিল আর কেনই বা সে কিচ্ছু টের পেল না। এবার থেকে সে খুব তককে তককে থাকবে, পেতনিটার একটা বিহিত করতেই হবে। কয়েকদিন পরেই মোহন গেল মাছ ধরতে, সে সময় রাতের বেলা সে মাছ ধরতে যেত, তার নিজের বর্শি ছিল, মাছ ধরার সব যন্ত্রপাতিও ছিল, একটা ছোট নৌকাও ছিল তার। নৌকাতে টিম টিমে একটা আলো জ্বালিয়ে নদীতে জাল ফেলে প্রায় মাছ ধরত মোহন, এটা তার খুব প্রিয় একটা কাজ ছিল। সেদিন রাতে সে একটা বর্শি নিয়ে বড় দিঘিতে গেল মাছ মারতে, তখন বেশ রাত হয়ে গেছে। মোহনের মনে হচ্ছিল আজ কিছু একটা হতে পারে, এজন্য সে সাবধান হয়ে গিয়েছিল, সাথে লাঠি, মাছ মারবার একটা কোচ, কেউ ধরতে আসলে অস্ত্র হিসেবে সেটা ব্যবহার করা যাবে, সবকিছু নিয়ে দিঘির পাড়ে কান খাড়া করে সে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় পেছনে ছুপে একটা খচমচ শব্দ শোনা গেল। সাথে সাথে কান খাড়া করল মোহন। শিয়াল কুকুর নাকি অন্য কিছু, যেটাই হোক না কেন আজকে তার ছাড়া নাই। আবারও ভীষণ রকমের হুটোপুটি শব্দ শোনা যেতে লাগলো ঝোপের ভেতর থেকে। এবার নিজেই সুরে নাকি কান্নার মতো শোনা যেতে লাগলো।
তারা পেতনি, আজকে তোরে ধরতাছি, আজ তোর একদিন কি আমার একদিন, তারা বুঝাইতেছি তোরে।
লাফ দিয়ে ঘন ঝোপটার ভেতরে ঢুকে পড়ল মোহন। ভূত পেতনি যাই হোক, আজ সেটাকে ধরতেই হবে। এরপর এরপর কি হলো কেউ জানে না। মোহন কাকা সেদিন সেখানে কি দেখেছিল তা সে বলতে পারেনি, বলার মতো অবস্থা সে ছিল না। তবে ভয়ঙ্কর কিছুই হবে হয়তো, কারণ তার অবস্থা স্বাভাবিক ছিল না। সারা রাত ফিরে না আসায় পরের দিন সকালে তার খোঁজ পড়ে যায় বাড়িতে। ভাইয়েরা পাগলের মতো খোঁজাখুঁজি করতে থাকে তাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। অবশেষে সেই দিঘির পাড়ে ঝোপের কাছে পৌঁছে যায় রূপমের বাবা।
ওই দিকটাই দেখ তো, দিঘির ওই পাড়টাই দেখ, কই গেল? মাছ মারার বড়শি লইয়া বাইর হইলে তো নদীর দিকে যাওয়ার কথা না, ও তো কখনো এমন করে না, আবার কোন বিপদে পড়লো কে জানে।
মুখ দিয়া দেই ফেনা উঠতাছে, কি কইরা এমন হইল?
ও কাকা, এদিকে জ্ঞান নাই।
হাই হায়, আমার ভাই কি মরে গেল নাই? ওরে এই তোরা তাকায় তাকায় দেখাস কি, তাড়াতাড়ি ধর, কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই, তাড়াতাড়ি চল।
সবাই মিলে ধরাধরি করে মোহনকে বাড়ি নিয়ে এলো। তার জ্ঞান ছিল না কোনো, মুখ দিয়ে ফেনা উঠছিল, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল তাকে আর বাঁচানো যাবে না, কিন্তু একসময় তার জ্ঞান ফিরল। কিন্তু হলে কি হবে, সে আর সুস্থ স্বাভাবিক ছিল না, কথা বলতে পারত না, কারো কথাও মনে হয় বুঝত না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। খাইয়ে দিলে খেতে পারত, নয়তো তাও পারত না। রূপমের বাবা তার সাথে কথা বলার অনেক চেষ্টা করলেন। সেই রাতে কি হয়েছিল, সে কোথায় গিয়েছিল, কিন্তু কোনো কথার জবাবই সে দিতে পারল না, যেন সে একদম বোবা হয়ে গেছে। এভাবেই তিন চার মাস কেটে যাবার পর একটু একটু করে মোহনের শরীরের উন্নতি হতে লাগল। এখন সে নিজে নিজে খেতে পারে, মনে হয় সবার কথাও বোঝে, কিন্তু খুব বেশি কোনো কথা বলে না, দু একটা কথা হঠাৎ হঠাৎ বলে, তবে সেগুলো বেশিরভাগই অর্থহীন কথা। তারপর আস্তে আস্তে তার অবস্থার আরো একটু উন্নতি হল, হাঁটা চলা করতে লাগল, শরীরও সেরে উঠল। এবার সবাই মিলে তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগল। মোহন কিন্তু খুব বেশি কিছু বলতে পারল না। সেরে ওঠার পর তার মধ্যে নতুন একটা আচরণ দেখা দিয়েছে, তার কথাবার্তার ধরন যেন কেমন। আগে মোহন ছিল বোকাসোকা মানুষ, যা বলতো সোজা সাপটা বলতো, খুব বেশি পড়াশোনাও করেনি, তাই এমন কিছু সে জানত না যে দারুণ বুদ্ধিমানের মতো কথা বলবে। কিন্তু সেরে ওঠার পর দেখা যাচ্ছে সে প্রায় আধ্যাত্মিক ধরনের কথা বলতে লাগলো, এমন সব উচ্চমার্গীয় কথাবার্তা যা কেউই ভালো বুঝতে পারত না।
মোহন, তোর কি হয়েছিল রে? বলবি, সেদিন এভাবে পড়িয়াছিলি কেন?
হ্যাঁ গো, আমার তো মনে হয় সে পেট নিডায় ধরছিল, তাই বুঝি। বলো না মোহন।
কি জানি, কত কিছুই তো আছে পৃথিবীতে, মানুষ কি এক জীবনে সব রহস্য জানতে পারে?
তোর কথা কিছুই বুঝতাছি না, কি বলে যে সারাদিন বিড়বিড় করিস।
হ্যাঁ গো, আমার মনে হয় এর মাথাটা এখনো ঠিক হয় নাই, কি এমন সব কথা কয় যেন।
দেখি কবিরাজ মশাইকে আরেকবার আসতে বলি, কি রোগ যে হলো।
দাদা, সব রোগ কি মানুষের হাতে সারে? দাদা, কিছু রোগের কোনো ওষুধ না হয় না দাদা, কিছু রোগের কোনো ওষুধ হয় না।
তুই যে কি বলতে চাস আমি কিচ্ছু বুঝি না, তুই আবার আগের মতো হয়ে উঠলে আমার শান্তি হয় রে।
একবার যে সময় চলে যায় সেই সময় কি আর ফিরে আসে দাদা?
শুনতাছ, আমার কেমন যেন ভয় করতেছে, মোহনের কথা শুনলে মনে হয় এই যেন আমগো সেই আগের মোহন না, আমগো মোহন কেমন বোকা বোকা কথা কইত, আর এই যেন কেমন জ্ঞানী জ্ঞানী কথা কয়, এইসব কইতে শিখলো।
কি যে বিপদে পড়লাম আমি, আমি তো কিছুই বুঝতেছি না এখন কি করব।
সবাই মনে মনে একটু ভয় পেতে শুরু করলো মোহনকে, ভূতে ধরা মানুষকে যেভাবে ভয় পায় লোক। এরপর একদিন হঠাৎ দেখা গেল মোহন কোথাও নেই বাড়িতে, তাকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এত লোক, সবাইকে তো চোখে চোখে রাখা সম্ভব না, কখন কোন ফাঁকে যে সে গায়েব হয়ে গেছে কেউ বুঝতে পারল না। অনেক খোঁজা হলো তাকে, কোথাও পাওয়া গেল না। রূপমের বাবা ভাইয়ের জন্য অনেক কষ্ট পেলেন, কিন্তু ভাইকে আর খুঁজে বের করতে পারলেন না। তারপর অনেক দিন খোঁজাখুঁজি করে সবাই মোহনকে খুঁজে পাবার আশা ছেড়ে দিল। রূপম তখন অনেক ছোট যখন এসব ঘটনা ঘটে যায়, এসব কিছুই তার মনে ছিল না, শুধু এতটুকু মনে ছিল যে মোহন কাকা তাকে ভীষণ আদর করত। সে যা আবদার করত, যা এনে দিতে বলত, মোহন কাকা যে কোনো ভাবে সেটা নিয়ে আসতই আসত। উনি এভাবে চলে যাওয়ায় রূপমের কষ্ট হয়েছিল অনেক, কিন্তু আস্তে আস্তে সে সেটা ভুলে গেল। বাড়ির লোকজন একসময় মোহনের কথা নিয়ে আলাপ করা বন্ধ করে দিল, সবাই ধরেই নিল লোকটা পাগল হয়ে কোথাও চলে গেছে অথবা আর বেঁচে নেই, বেঁচে থাকলে ঠিকই তাকে খুঁজে পাওয়া যেত।
গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং, মোহন কাকা এভাবেই কি হারিয়ে গেল?
হ্যাঁ হাসান ভাই,
কিন্তু রূপম এসব কিছুই কিন্তু তোমার নিজের চোখে দেখা না, সবই বড়দের মুখে শোনা গল্প, আর শোনা গল্পে অনেক ভুল থাকতে পারে। আমার মনে যে প্রশ্নটা জেগেছে তা হল, তোমার কাকা যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিল, তাহলে কার কাছ থেকে তোমরা জানতে পারলে যে সেই রাতে আসলে কি ঘটেছিল?
হাসান ভাই, আমার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি,
আরো বাকি আছে।
আসল গল্প তো এখনো শুরুই হয়নি, এতক্ষণ যা বলছিলাম সে সবই আমার ছোটবেলায় ঘটে যাওয়ার ঘটনা, আমার কাকার জীবনে। আমি সেসব নিজের চোখে দেখিনি কিছু, শুধু বড়দের মুখে শুনেছি, আর এখন আপনাকে বলবো আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা, খুব মন দিয়ে শুনবেন।
বলো কি? অবশ্যই শুনবো, বলো বলো।
তার আগে আরেক কাপ চা দিতে বলি, আপনার আগের চাটা তো শেষই করেননি, ঠান্ডা হয়ে গেছে।
ওহো, আসলে গল্পের এক পর্যায়ে আমি এতটাই ডুবে গিয়েছিলাম চাটা শেষ করার কথা মনেই পড়েনি। ঠিক আছে, আরো এক কাপ চা খাওয়া যাক, আর গল্পটাও চলুক।
রূপম আবারও তার গল্প শুরু করল, এতক্ষণ তো পুরনো কথা হচ্ছিল। মোহন কাকা যখন হারিয়ে গেল তখন রূপম খুবই ছোট ছিল, মোহন কাকা দেখতে কেমন ছিল তাও তার পুরোপুরি মনে নেই, ভাষা ভাষা মনে পড়ে। রূপম যখন একটু বড় হয়ে উঠেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, তখনকার একটা ঘটনা। পরীক্ষা দেবার পরপর রূপম মনের আনন্দে ছুটি কাটাচ্ছে, পড়াশোনার চাপ নেই বলে বাড়িতে বাবা মাও তেমন কোনো শাসন করে না, রূপম মনের আনন্দে ঘুরে বেড়ায়। রূপমদের অবস্থা বেশ ভালো ছিল, তাদের বাড়িটা গ্রামে হলেও তাতে অনেকগুলো ঘর, রূপমের ঘরটা এক পাশে। রূপম নিজের ঘরে কাউকে ঢুকতে দিত না, নিজেই নিজের ঘর গোছাত, এমনকি পরীক্ষা শেষ হওয়ার পর ছুটিতে সে নিজেই নিজের ঘরের জন্য কাঠ কেটে আসবাব তৈরি করতে লাগলো। রূপম না থাকলে নিজের ঘর সে আটকে রেখে যেত যেন কেউ ঢুকতে না পারে। এ সময় তাদের বাড়ির বাইরের দুটি ঘর ভাড়া দেয়া হল। নতুন ভাড়াটিয়া এলো। ওদের অবস্থা বেশি ভালো ছিল না। নতুন ভাড়াটিয়ার একটা মেয়ে ছিল, রূপমেরই বয়সী, দেখতে ততটা ভালো ছিল না। রূপম খুব অবাক হয়ে আবিষ্কার করল সেই মেয়েটার প্রতি প্রচন্ড আকর্ষণ বোধ করছে। কিছুতেই সেই মেয়েটাকে না দেখে থাকতে পারে না। বারবার নানা অজুহাতে সে নতুন ভাড়াটিয়ার বাসায় গিয়ে হাজির হতে লাগলো।
মাসিমা, বাড়ি আছেন?
মা রান্নাঘরে আছে, কিছু লাগবে?
ও আচ্ছা, মা একটু চিনি নিতে বলছে। বাড়িতে হঠাৎ চিনি শেষ হয়ে গেছে তো?
আমি আয়না দিতেছি, আপনি বসেন।
আপনি মনে হয় পড়াশোনা করেন?
এবার ম্যাট্রিক দিব।
আচ্ছা, আমি এবার দিছি, পরীক্ষা শেষ তো তাই ছুটিতে আসছি।
তাহলে সারাদিন ঘরে বসে করেনটা কি?
এই তো আমার ঘরের জন্য একটা বুকসেল বানাইতেছি।
আপনি নিজে বানাইতেছেন?
হ্যাঁ, আমার এগুলো করতে ভালোই লাগে। আপনার কি কি করতে ভালো লাগে?
অনেক কিছু। এই যেমন আপনার সাথে এখন কথা কইতে ভালো লাগতেছে, কাঠের বুকসেল বানানো দেখতেও আমার ভালো লাগে।
মাঝে মাঝে এসে দেখলেই তো পারো। আমি যাই।
চিনি নিয়ে যান, চিনি লাগবে না?
না, লাগবে না।
রূপম পরিষ্কার বুঝতে পারছিল যে ব্যাপারটা সবার চোখে খুবই খারাপ দেখাচ্ছে, এমনকি তার নিজের কাছেও ব্যাপারটা খারাপ লাগছিল। কিন্তু সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায় সে মেয়েটির কথা ভাবলে। তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই সে মেয়েটাকে দেখতে চলে যায়। এমনও নয় যে মেয়েটা দেখতে দারুণ সুন্দরী, দেখতে আর দশজনের মতোই খুব সাধারণ, এমনকি ভালো লাগার মতোও নয়। কিন্তু তবুও রূপমের মাথা খারাপ হয়ে যেতে থাকে। মেয়েটাও তাকে অপছন্দ করত না, বরং নানাভাবে ইঙ্গিতে বোঝাত যে তারও রূপমকে ভালো লাগে। রূপমের মাথা দিনে দিনে এলোমেলো হয়ে যাচ্ছিল, প্রায় সে অসংলগ্ন কথা বলে বসতে লাগল। একদিন রাতের কথা, খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে, এমন সময় রূপমের মেজো কাকা রূপমকে তার পরীক্ষার পরের প্ল্যান নিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলে।
হ্যারে রূপম, তোর পরীক্ষা তো শেষ, এখন কি করবি? কিছু প্ল্যান করছিস?
বিয়ে করব।
এইটুকু ছেলের কথা শুনো, তা তুই কাকে বিয়ে করবি বলতো?
পাশের বাড়ির শিলাকে।
শোন সুভাষ, তোর ছেলের কথা শোন।
রূপমের মা শোনো, এতটুকু ছেলে কি কয়?
আমি বলেছি তো একবার, শিলাকে বিয়ে করব। তা তোমরা কেন আমাকে নিয়ে হাসাহাসি করছো? আমি শিলাকে বিয়ে করব এক্ষুনি, তোমরা একটা কথাও বলতে পারবে না।
সবাই রূপমের এমন ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। রূপমের মতো শান্ত শিষ্ট ছেলে যে এমন ভাবে বেয়াদবি করবে তা কেউ ভাবতেও পারেনি। রূপম নিজেও জানে না এসব কথা কি করে মুখ দিয়ে বের হলো। রূপমের বাবা প্রচন্ড রেগে গিয়ে ছেলেকে ভীষণ মার দিলেন, এতই মারলেন যে রূপম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল। রাতে তার ভীষণ জ্বর চলে আসলো। রূপমের বাবাও রাগের মাথায় ছেলেকে মেরেছেন, বুঝতে পারেননি যে তার এই অবস্থা হবে। যখন দেখলেন ছেলের অবস্থা খুব খারাপ, তখন ডাক্তার আনা হলো। ডাক্তার ওষুধ দিলেন, চিকিৎসা চলতে লাগলো, কিন্তু রূপম তো আর সেরে ওঠে না, বরং দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে যেতে লাগলো রূপম, তার জ্বরও সারে না, বিছানার সাথে যেন মিশে যাচ্ছে রূপম ধীরে ধীরে। বাড়ির সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল, এমনকি ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিল। এমন আজব রোগ তিনি কোনোদিন দেখেননি, কোনো লক্ষণ নেই, কিছু নেই, কোন রোগের চিকিৎসা করবেন তিনি? যখন এই অবস্থা, ঠিক তখন আজব একটা ঘটনা ঘটল। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে বাইরের ঘরে মোহন বসে আছে।
বৌদি, ও বৌদি, কেমন আছো?
ও মা, এ আমি কি দেখতেছি? এটা কেডা ঠাকুর পো? রূপমের বাপ, ও রূপমের বাপ, তাড়াতাড়ি আসো, শিখে দেখা যাও তো। তুমি আদিন বার কই ঠিক আইলা? তোমার চেহারা সুরতে ডুয়ো পাল্টায় নাই, তুমি কই ছিলা দিন?
বৌদি
বৌদি, এত কিছু বলার সময় নাই, আমাকে ভিতরে নিয়ে চলো রূপমের কাছে।
তুই মোহন, তুই আমার ভাই, এতকাল পরে আসিস, আমরা তো ভাবছি তোর আর কখনোই ফিরে পাবো না। তুই কই আসিলি জানিস? কেমনে খুঁজছি তোরে।
দাদা দাদা, সব কথা বলবো পরে, রূপম কেমন আছে?
রূপম আমার ছেলের কি জানা অসুখ হয়েছে রে, পরে বোধহয় আর বাঁচাতে পারুম না, সব দোষ আমার। আমি একদিন রাগের মাথায় ওরে মারছিলাম, তারপর থেকে ওর এই অবস্থা। আমার ছেলের যে কি হয়ে গেল।
দাদা, আমার রূপমার কাছে নিয়ে চলো।
আর কোনো কথা না বলে মোহন তাড়াতাড়ি ভেতর বাড়িতে পা দিল, দিয়ে থমকে দাঁড়ালো একবার, তারপর দ্রুত রূপমের মাথার কাছে গিয়ে দাঁড়ায় এক মুহূর্তের জন্য রূপমের মাথায় হাত রাখল, তারপরে ছিটকে বাইরে বেরিয়ে এলো।
বৌদি, ঘটনা খুব খারাপ, এই বাড়িতে খুব খারাপ কিছু একটা ঘটছে।
তুমি এসব কি কথা শুনছো মোহন? কি হয়েছে আমার বলার?
বলবো ভাবি, বলবো, তার আগে আমি যা বলি তাড়াতাড়ি তা করতে হইব।
মোহন, কি করতে হইব তুই খালি কো একবার।
ভাইজান, 60 জন লোক লাগবো, রূপম রে না শুইয়া বিছানা আলগা কইরা ওরে ঘরের বাইরে নিতে হইব।
ঠিক আছে, আমি অহনি সবাই ডাকতেছি।
রূপমের বিছানা শুদ্ধ বাইরে বের করে আনা হলো ওকে। এরপর মোহন কাকা ঘরের মেঝে খুঁড়তে শুরু করলেন। মেঝেটা ছিল সিমেন্ট দিয়ে পাকা করা, সেটা ভেঙে ফেলা হলো। তারপরে খুঁড়তেই পাওয়া গেল অদ্ভুত সব জিনিস, মহিষের শিং, মাথার চুল, বিভিন্ন রঙের অদ্ভুত সব জিনিস। এগুলো কিভাবে গেল সিমেন্টের মেঝের নিচে সেটাও একটা আশ্চর্য ব্যাপার। এরপরে রূপমের বালিশ ছিঁড়ে ফেলতেই বের হয়ে গেল কতগুলো তাবিজের মতো জিনিস। সবাই হতভম্ব হয়ে গেল এসব দেখে। রূপমের ঘরে বাইরের কারো ঢোকার অসম্ভব, সে কখনোই কাউকে ঢুকতে দেয়নি, এমনকি ঘরের আসবাবগুলো তার নিজের হাতে বানানো। তাহলে এগুলো কে রাখল? আর দেরি না করে মোহন কাকা নিজের হাতে প্রতিটা জিনিসই পুড়িয়ে ফেলল। সবাই আশ্চর্য হয়ে গেল যখন দেখল তাবিজগুলো পুড়ে যাবার সাথে সাথে রূপম উঠে বসে মাকে বলল, মা, খিদে পেয়েছে, খেতে দাও। রূপম ভালো হয়ে উঠছে। তারপর সবাই মোহনকে জিজ্ঞাসা করতে লাগলো, কিভাবে কি ঘটেছে,
এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মোহন, তুই বল আমারে।
দাদা, রূপম রে তাবিজ করা হয়েছে, কালা জাদু, এসব তোমরা বুঝবা না, তয় অহন বিপদ কাইটে গেছে।
কালা জাদু? কিন্তু কে করছিল এসব?
কইতে পারি না।
কেডা আবার, নিশ্চয় শিলার মা, আর কে হইব? অগ অবস্থা তো বালা না, আমার পোলারে তাই তাবিজ কইরা ওরা বস করতে চাইছিল।
বৌদি, এরকম হইতেও পারে আবার নাও হইতে পারে, অহন বিপদ নাই, এটাই বড় কথা।
না বাপু, আমি আর বাড়িতে ভাড়াটিয়া রাখুম না, আমার পোলার যা লাগে আমি আর কাউরেই বিশ্বাস করি না।
জমি প্লট কিংবা বাড়ি বেচা কেনার যে কোনো তথ্য জানতে বিক্রয় প্রপার্টি নিউজ আপডেট
রবি থেকে বৃহস্পতিবার সকাল 8:50, 9:50, বিকেল 5:50 ও 6:50 এ
শুনুন শুধুমাত্র এবিসি রেডিওতে। সংকোচ নয় সচেতনতা, পরিবেশনায় সেনোরা, একটি স্কোয়ার পণ্য, শুনুন শুধুমাত্র এবিসি রেডিওতে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টার খবরের পর। প্রপার্টি লিফট, ঘড়ি।
এখন সময় রাত একটা।
প্রপার্টি লিফট, দ্য লার্জেস্ট লিফট কোম্পানি ইন বাংলাদেশ।
বাঙালি আনলো, আমি কথা বুঝি না, বাঙালি সব আরবিতে তর্জমা করলো। মক্কা একটা বড় জেল আছে, জেলখানায় নিয়ে গেল। জেলখানায় নেওয়ার পর আমি অনেক কান্নাকাটি করতেছি, ভাইদের কোন ফোন নাম্বার নাই।
কবিরের জীবনের গল্প শুরু এখানেই, কিন্তু শেষটা কোথায় জানতে শুনুন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 কাল বুধবার রাত 11:20 আরজে কিবরিয়ার সাথে, শুধুই ABC রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার।
এই পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে ABC রেডিও আসছে আপনারই কাছে। ফাল্গুনে ও ভ্যালেন্টাইন্স ডে তে সেজে গুজে গেম শোতে অংশ নিয়ে ছবি তুলে আর ম্যাক্সিমাম ভোট পেয়ে হয়ে যান ABC ফাল্গুনি কন্যা অথবা ভ্যালেন্টাইন্স কাপল।
13 ও 14 ফেব্রুয়ারি চলে যাও ঢাকা ইউনিভার্সিটি সোহরাওয়ার্দী উদ্যান অথবা রবীন্দ্র সরোবরে সকাল 9:00 থেকে বিকেল 5:00 মধ্যে।
প্রতিযোগিতায় অংশ নিতে চোখ রাখুন ABC ফেসবুকে আর কান পাতুন ABC রেডিওতে।
আরো জানতে এখনই ABC লিখে SMS পাঠাও 2221 এই নম্বরে।
বন্ধুরা শুনছেন ABC রেডিও FM 89.2, সঙ্গে আছে আমি আরজে শর্মিন। কুয়াশার কাহিনী বেশ লম্বা সময় ধরে শুনছি আমরা, মাঝখানে আমি আর কোনো বিরক্ত করিনি। তারপর পরের যে আমরা শেষ অংশ এখন শুনবো, পরের অংশটা শুনবার আগে একটু জানিয়ে দিচ্ছি কাহিনীর একটুখানি, যারা মাঝখানে জয়েন করেছেন। আমরা শুরুতেই দেখেছি হাসান এবং রূপম একই অফিসে কাজ করে এবং রূপমের কাছ থেকে হাসান শুনছিল এই ঘটনা। প্রথমে আমরা শুনেছি রূপমের যে কাকার কথা, অর্থাৎ মোহন কাকার কথা, তার সঙ্গে কি হয়েছিল এবং সে কি করে অন্তর্ধান হয়ে গেল, বাড়ি থেকে চলে গেল একেবারে, তার অন্তর্ধান হয়ে যায়। তারপর সে আবার ফিরে আসে, ফিরে আসে কখন, যখন রূপমের জীবনে ঠিক সিমিলার মোহন কাকার মতো এরকম ঘটনা ঘটছিল কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং একদিন হঠাৎ দেখা গেল যে মোহন কাকা বাড়ির বাইরে বসে আছেন, তিনি আবার ফিরে এসেছেন এবং তাকে দেখে সবাই অবাক যে এত বছর পরে তিনি কোত্থেকে ফিরে এলেন। এবং তিনি বাড়িতে ঢুকেই রূপমের কথা জিজ্ঞেস করছিলেন, যেন তিনি আগে থেকেই জানতে পারছিলেন বা জানতে পেরেছিলেন যে রূপমের কিছু একটা হয়েছে। এবং আমরা এই পর্যন্ত দেখেছি যে রূপমের ঘর থেকে রূপমকে নিয়ে আসা হলো বাইরে, একেবারে তাকে যাতে স্পর্শ না করে যাতে নিয়ে আসা যায় সেভাবে তার বিছানা ধরে নিয়ে আসা হলো। এবং তার ঘরের মেঝে খুঁড়ে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া গেছে এবং তার বালিশের ভেতর থেকে নানা রকমের তাবিজ টাবিজ পাওয়া গেল। এবং যখন মোহন কাকা সেগুলো জ্বালিয়ে দিল আগুনে, তারপরেই রূপম একেবারে সুস্থ হয়ে উঠে বসে। এবং আবার একদম শেষ পর্বের শেষ দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মোহন কাকাকে বাড়ির সবাই জিজ্ঞেস করছে যে সে কোত্থেকে জানতে পারলো বা সে কি করে বুঝতে পেরেছিল জিনিসটা কি, আসলে রূপমের সঙ্গে কি হয়েছিল এবং সে এতদিনই বা কোথায় ছিল। তো সে সবকিছুর উত্তর পাবো আমরা এই শেষের অংশে, আমরা শেষের পর্বটা শুনলে সবকিছু জানতে পারবো। কিন্তু তার আগে বলেছিলাম বন্ধুদেরকে একটু প্রেডিক্ট করতে যে আজকের গল্পের মূল বিষয়টা কি হতে পারে। একজন দুজন লিখে পাঠিয়েছে, কিছু কিছুটা কাছাকাছি গেছে, তো যারা কাছাকাছি গেছে তাদের নিয়ে একটা পরিকল্পনা আছে এবং সেটা আমরা জানবো একদম অনুষ্ঠানের শেষে। সে পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন প্লিজ আরো লিখতে থাকুন, যে কোনো মোবাইল ফোন থেকে 2221 যেটা করতে হবে সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে ছোট একটা স্পেস দিয়ে যে কথাটা লিখতে চাইছেন নাম সহ পাঠিয়ে দেবেন 2221। আর যে শর্মিন আছে কুয়াশা আপনার সঙ্গে, চলে যাবো একদম শেষ অংশ শুনতে, তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। এরপরে আস্তে আস্তে রূপম একেবারে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার মধ্যে আগেকার সে অসংলগ্ন কথাবার্তাও নেই, আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে লাগল। এমন সময় হঠাৎ করে একদিন মোহন কাকা আবারও নেই হয়ে গেলেন। বাড়ি ভর্তি লোকের মধ্য থেকে কখন যে তিনি চলে গেছেন কেউই বলতে পারল না। তবে এবার আর কেন যেন কেউ অবাক হল না, সবাই বুঝে গেছে মোহন কাকার কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, আর এই ক্ষমতার কারণেই মোহন কাকা কখনো এক জায়গায় থাকেন না। কিন্তু কিভাবে সেই ক্ষমতা পেল, কিভাবেই বা সে এতদূর থেকেও সবকিছু জানতে পারে, সেই রহস্যের কোনো খোলাসা হল না। গল্প শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল রূপম, হাসানও চুপ করে আছে। এরপর হাসান বলল,
তাহলে তোমার কাকার অলৌকিক ক্ষমতা ছিল?
ছিল না হাসান ভাই, এখনো আছে।
এটা কত বছর আগের কথা?
10 বছর, আমি যখন এসএসসি পরীক্ষা দিই।
এরপরে আর কখনো তোমার সাথে মোহন কাকার দেখা হয়নি, তাই তো?
জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, আমি যখনই বিপদে পড়ি মোহন কাকা তা জানতে পারে। তার সাথে দেখা হোক আর না হোক, অনেক ভালোবাসতেন তিনি আমাকে। যখন অসুস্থ ছিলাম একদিন উনি আমাকে বলেছিলেন, তিনি যেখানেই থাকেন না কেন আমি বিপদে পড়লে উনি ঠিকই ছুটে আসবেন। আপনার মনে আছে হাসান ভাই, কয়েক মাস আগে আমি একটা মহাবিপদে পড়েছিলাম, অফিসের একটা ঝামেলায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছিল, একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আমার নামে, আর যারা এটা করেছিল তারা সব জেনে শুনেই আমাকে বিপদে ফেলেছিল।
হ্যাঁ আমি ব্যাপারটা জানতাম।
আর তখন আপনি আমাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, আপনার বিশ্বাস ঠিকই ছিল আমার উপরে, অনেক ছোটাছুটিও করেছিলেন আপনি, কিন্তু তখন তো আপনি আমাকে ভালোভাবেও চিনতেন না, তাহলে এত কষ্ট করলেন কেন?
সেটা আমি দায়িত্ব মনে করেছি, বিনা অপরাধে আমার চোখের সামনে একজন শাস্তি পাবে তা হতে পারে না।
আমি জানি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি অপরাধ করিনি?
আমার তোমাকে সেরকম মনে হয়নি।
তাহলে শেষ ঘটনাটা বলি, যেদিন আমার নামে ওসব কথা ওঠে সেদিন আমি প্রচন্ড আপসেট ছিলাম, বাড়িতে ফিরি অনেক রাতে, আমার ঘর তালা দেয়া থাকে, জানেন নিশ্চয় আমি ফ্ল্যাটে একা থাকি, ফ্ল্যাটের দরজা খুলে তারপর বেডরুমের দরজা, সেটাও তালা বন্ধ থাকে, সেই তালাটাও খুললাম, তারপর ভাবলাম বারান্দা বসে একটা সিগারেট খাব, বারান্দার দরজাটা খুলেই দেখি
কি
দেখি, মোহন কাকা সেখানে বসে আছে।
আরে কাকা, তুমি এখানে?
কেন রে, তোর দেখতে আইলাম, আইতে পারি না বুঝি?
কেন পারবে না, কিন্তু এতদিন পরে এখানে এভাবে, তুমি ঢুকলে কি করে ঘরে, ঘরে তো তালা দেওয়া।
এইটা কোনো ব্যাপার হইল
না, তোমাকে বলতেই হবে, কি করে এখানে এলে?
বলছিলাম না, তোর দেখতে ইচ্ছে করলো আর আমি চলে আসলাম, তুই কোনো বিপদে পড়বি আর আমি আমু না।
তুমি কি করে জানলে আমি বিপদে পড়েছি?
তোরে ভালোবাসি যে অনেক, তাই মন বইলে দে।
কাকা আমি খুব খুশি হয়েছি, অনেক ভালো লাগছে, এখন আর কোনো টেনশনই হচ্ছে না।
হ, ঠিক এরম থাকবি, দেখবি সব বিপদ এমনি কেটে দেব।
মোহন কাকা কয়েকদিন থাকল, আর প্রতিটা দিনই অফিসে অনেক কিছু ঘটল, কিন্তু রূপম কেন যেন একটু ভয় পায়নি, সে জানত তার কোনো ক্ষতি হবে না। ঠিক যেদিন তার বিপদটা কেটে গেল সেই দিনই বাড়ি ফিরে রূপম দেখল বাড়িতে কাকা নেই, হঠাৎ একটু মন খারাপ হয়ে গেল তার, আর তখনই মনে পড়ল কাকা বলেছিল কোনো ভয় নেই, আশেপাশেই তিনি আছেন, রূপম কখনোই একলা নয়, যখনই দরকার হবে এসে পড়বেন তিনি, এমন একটা কাকা থাকা কি কম ভাগ্যের ব্যাপার?
এই হলো আমার মোহন কাকার গল্প, জানি না তিনি কিভাবে টের পান, কিন্তু আমার বিপদে আমি এইভাবেই তাকে কাছে পেয়েছিলাম। এখন বলুন তো হাসান ভাই, আপনার কি মনে হয় না এটা অলৌকিক?
হ্যাঁ রূপম, সত্যি এমন একটা কাকা থাকা ভাগ্যের ব্যাপার। আমি জানি না তোমার কাকার সত্যি কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে কিনা, আমি যেহেতু এগুলো বিশ্বাস করি না আমি এতো কখনোই মানতে পারবো না। তবে এটা ঠিক, এমন একজন আপনজন পাওয়াটাই তো মানুষের জীবনের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে সারা জীবন বিপদে মাথার উপর ছায়া হয়ে থাকে। তোমার গল্পের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেসব ব্যাখ্যায় আমি যেতে চাই না, কারণ তোমার কাকার উপর তোমার ভরসা থাকুক সারা জীবন, সেটাই আমি চাই। কত রকমের রহস্যই তো পৃথিবীতে আছে যেগুলোর সমাধান এখনো হয়নি, হয়তো এটাও সেগুলোর মধ্যে একটা। ভালো থাকুক মোহন কাকা, ভালো থাকো তুমি।
বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প, এবং শুরুতে বলেছিলাম যে কার্কে প্রেডিকশন আমাকে প্লিজ লিখে পাঠান, যে গল্পের শুরুতেই এবং শুরুতেই বেশ কিছু এসএমএস পেয়েছি, তার মধ্যে একটা এসএমএস আমার কাছে মনে হয়েছে কাছাকাছি গেছে, মানে মোটামুটি একটা বুঝতে পারা গেছে বা সে কিছুটা আন্দাজ করেছে, তার প্রেডিকশন হয়তো বা, তো তার সঙ্গে আমরা একটু পরে কথা বলবো কেন তিনি এটা প্রেডিক্ট করেছে। তার আগে অন্যদের এসএমএস পড়ছে, এবং তার আগে না জানিয়ে দিচ্ছি যে আজকে কুয়াশার স্ক্রিপ্ট দিয়েছেন কে বা গল্পটা কোথেকে এসেছে সবকিছু। প্রথমেই খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই পুরো কুয়াশা টিমকে, কারণ তাদের এফোর্ট ছাড়া এই আয়োজন মানে সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব ছিল না, কখনোই সম্ভব হয় না, এটা পুরো টিম ওয়ার্ক। আজকে মূল গল্পটি পাঠিয়েছেন সাইদ সৌম্য, এটি একটি সত্য কাহিনী অবলম্বনে গল্পটি তিনি পাঠিয়েছেন, এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ, আর অভিনয় করেছেন তুষার, জাহিদ, সুমন, খালিদ, সাকি, রনি, কাফি, কুমকুম, মঞ্জু, সাফরিন। আর অনেকে প্রশ্ন করেছেন যে মোহন কাকার চরিত্রে কে অভিনয় করেছেন, বেশ কয়েকটা এসএমএস পড়েছে, আমি মোহন কাকার চরিত্রে অভিনয় করেছেন তুষার। আর রবিনহুড লিখেছেন কাপ্তাই থেকে, আজকের গল্পটা শুনতে অনেকটা আমাদের দেশের বাড়ির একটা গল্পের মতো, আমি ঠিক এই রকম একটা গল্প শুনেছিলাম। হাই শারমিন আপু, কেমন আছো আপু? তোমার কথা আসলেই জাদু আছে, আজ আমার বার্থডে, দোয়া করো। থ্যাংকস কুয়াশা টিমকে, আজকের এপিসোড অসম। পুতুল টঙ্গি থেকে, হ্যাপি বার্থডে পুতুল, এবং তোমাকে ধন্যবাদ শুনবার জন্য। ভাইরাস রুবিলি লিখেছেন মনোহরি থেকে, বেশ কয়েকবার ডিগ্রি কলেজ থেকে মোহন কাকার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে, মোহন কাকার চরিত্রে অভিনয় করেছেন কে, মোহন কাকার চরিত্রে অভিনয় করেছে আবার জানাচ্ছি তুষার। আর জাকির খান মুন্সীগঞ্জ থেকে লিখেছে, আপু আজকের কুয়াশার গল্পটা শুনে ভয় লাগছে, রাতে ঘুম হবে না। শামিন আপু খুব ভয় লাগছে, নাম নেই। শুক্তি লিখেছে কুয়াশার রিপিট কিভাবে শুনবো, আচ্ছা এটা আমি জানিয়ে দিচ্ছি, কুয়াশার রিপিট তো হয় না, আমাদের আর্কাইভ আছে একটি, এবং সেখান থেকে ডাউনলোড করে তুমি শুনতে পারো, কিন্তু সেটা কিভাবে ডাউনলোড করবে, কোথায় যেতে হবে সেটা বলে দিচ্ছি তোমাকে, তোমার ওয়েবসাইট মানে ইন্টারনেটে গিয়ে সার্চ দিতে হবে হচ্ছে abcradiobd.fm, এটাতে লগ ইন করতে হবে, লগ ইন করার পর সংগ্রহশালা লেখা দেবে, সেখানে ক্লিক করে সেখানে সব এপিসোড, এবিসির অন্যান্য আয়োজনও আছে, কুয়াশার সব কটা এপিসোড আছে, সেখানে তুমি ডাউনলোড করে শুনতে পারো, এবং আগামীকালকে সকালের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। আর লিখেছে মনসার আত্মা, মানুষের আত্মা, আলামিন লিখেছে, এটা একটি মানুষের আত্মা, মানুষ তাহলে মানুষ লিখেছে। শারমিন আজকের কুয়াশার গল্প খুবই মজা লাগছে, এবং আমি এটা একা শুনছি ও হাঁটছি। শারমিন, ইয়ার ভয়েস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ কুয়াশা। রতন পাবনা থেকে লিখেছে, সাগর ধানমারি থেকে লিখেছে ব্ল্যাক ম্যাজিক, আরো অনেকেই লিখেছেন, কেউ নাম পাঠালে, নাম পাঠালে সুবিধা, শুধু শুধু পড়ে তো তাহলে লাভ নেই নাম ছাড়া। সুলতান লিখেছে আজকের কাহিনীর নাম হলো অলৌকিক ঘটনা। সিফাত লিখেছে গল্পটা মনে হয় ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তানভীর লিখেছে নিউ ইস্কাটন, মোহন কাকার উপর ওই বাড়ির ভূত প্রেতের ক্ষমতা আছে, এগুলো সব আগে অনুষ্ঠান চলাকালীন, আমি যেহেতু পড়তে পারিনি তাই এখন পড়ে দিচ্ছি। আর তাসনিয়া লিখেছে মোহন কাকা মনে হয় মানুষ নয় অন্য কিছু। আচ্ছা ফেরদোস লিখেছে ভৌতিক রহস্য। হুমায়ুন লিখেছে আগ্রাবাদ থেকে রেডিও মাঝে মাঝে শুনতে প্রবলেম হয়, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। ফাতেমা লিখেছে সাপের জন্য। আর নিশাত লিখেছে মোহন কাকার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। কুয়াশা জোস হচ্ছে, মুরাদ লিখেছে হেলাল লিখেছে চিটাগং থেকে, শ্যামিন কেমন আছো, গল্পগুলো দারুণ হচ্ছে। ভাইরাস রুবেল, এত এসএমএস যদি একাই আপনি পাঠান একসঙ্গে, তাহলে তো আপনারটা স্ক্রল করতে করতে আমার আপনারটাই পড়তে হবে, ওটার কারণটা পড়া যাবে। একই এসএমএস বারবার পাঠিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমি শুনেছিলাম যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি হবে, আমি শিওর ছিলাম লিখেছে, এটা লিখেছেন মিহিতা নারায়ণগঞ্জ থেকে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক বেশি এসছে, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা এসএমএস এসছে যার সঙ্গে আমি একটু পরে কথা বলবো। গত সপ্তাহে বলেছিলাম, আগের সপ্তাহে একজন লিসেনার সঙ্গে কথা বলেছিলাম, আজকে বলবো তার সঙ্গে কথা, যে তার মাথায় এটা এলো কি করে। গল্পের একেবারে কিছুটা হওয়ার পর পরই সে লিখে পাঠিয়েছে, ঠিক 12:29, সেটা হচ্ছে লিখে পাঠিয়েছে তাসনুবা। সে লিখেছিল যে আমার মনে হয় যে মোহন কাকার উপর, মোহন কাকার কোন পাওয়ার আছে। এবং এই কথাটা আমার মানে শুরুতেই, গল্পটা শুরু হওয়ার, মোহন কাকার যখন গল্পটা একটু একটু আমরা শুনছিলাম, তখনই মানে মোহনের কাহিনীটা যখন শুনছি, তখনই সে লিখে পাঠিয়েছে আই থিঙ্ক মোহন কাকার উপর কোন অ্যাবনর্মাল পাওয়ার আছে, ঠিক 12:29। তারপরে যারা এখন লিখেছেন, হয়তো অনেকে পরেই লিখে পাঠাবেন যে আমরা জানতাম কি বা ব্ল্যাক ম্যাজিক, সেটা তো তখন বোঝাই যাচ্ছিল যে যখন তাবিজ পাওয়া গেছে বা ঘরের মেঝে খুঁড়ে অনেক কিছু পাওয়া গেছিল, সেটা শুনে বোঝাই যাচ্ছিল যে এটা কি হতে পারে। কিন্তু তার আগে বলেছিলাম সবাইকে পাঠাতে, কাছাকাছি মনে হয় কিছুটা অন্তত তাসনুবা যেতে পেরেছে, এবং সেই কারণে তাসনুবার সঙ্গে একটু কথা বলে যে কেন তার মনে হয়েছিল মোহন কাকার উপরে কোন পাওয়ার আছে। এবং আমরা শেষ পর্যন্ত দেখি যে মোহন কাকার পাওয়ার একটা কিছু তো, তার উপর একটা কোন শক্তি আছে যেটা ভর করেছে তার উপরে, বা কোন কারণে সে শক্তিটা পেয়েছে যার ফলে সে বাড়িতে যে হঠাৎ হঠাৎ করে হাওয়া হয়ে যায়, কিন্তু সে বাড়ির যখনই কোনো প্রবলেম হয় বা কেউ কোনো বিপদে পড়ে, তখন সে কোত্থেকে আসে এবং সে বিপদ কাটিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে বলা যায় তার কোনো পাওয়ার আছে, কিন্তু সেটা এত আগে কি করে তাসনুবা জানে। এখন তাসনুবার সঙ্গে কথা বলছি। হ্যালো,
হ্যালো
সারমিনা। হ্যাঁ তাসনুবা, কেমন আছো তুমি?
আমি তো ভালো আছি।
আচ্ছা তাসনুবা, হ্যাঁ
তোমাকে ফোন করার জন্য।
আচ্ছা, তোমার কেন মনে হয়েছিল গল্পের শুরুতে যে মোহন কাকার উপর একটা পাওয়ার আছে?
হঠাৎ করে সাপ ধরে জঙ্গলে নিয়ে ছেড়ে দিল, আবার সাপ কামড় না দিতেই সে বেঁচে ফিরে আসলো। তখন থেকে আমার আস্তে আস্তে সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই মোহন কাকার উপর কোন কেউ ভর করেছে অথবা কোন অ্যাবনর্মাল পাওয়ার আছে।
আচ্ছা, তো তুমি কি নিয়মিত শোনো কুয়াশা?
হ্যাঁ, একদম প্রথম থেকে।
একটা মিস করনি?
না, এখন পর্যন্ত করিনি।
হ্যাঁ, হ্যাপি। আচ্ছা তুমি কি পড়ো বলো, কোথায় পড়ো?
আমি বিকানের ফানুন স্কুল এন্ড কলেজের আদিমপুর ব্রাঞ্চে পড়ছি।
আচ্ছা, কোন ক্লাসে?
9।
ওকে, তো ঠিক আছে, খুব ভালো থাকো তাসনুবা, এবং অনেক ধন্যবাদ। এটা মোটামুটি কি তুমি একমাত্র সঠিক প্রেডিক্ট করতে পেরেছো এই কথাটা, আমি বারবার লিখতে বলছিলাম এই কথাটাই। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে, এবং ওকে ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। যাই হোক, আমরা তাসনুবার মুখ থেকে শুনলাম যে সে কেন প্রেডিক্ট করেছিল, তার ভাষায় যে সাপ ছেড়ে দিয়েছিল হঠাৎ করে, তার নানা কিছুতে মনে হচ্ছে, খুব মনোযোগী শ্রোতা যেটা বোঝা গেল, এবং শুরু থেকে সে কুয়াশা শুনছে। আপু তোমার ভয়েসটা খুব আচ্ছা, যাই হোক অনেক ধন্যবাদ। এটা কি লিখেছে? আচ্ছা, এখানে ফুল পাতার খবর এখন না দিলেই হয়, আমি শেষে একটা খুব চমৎকার সামনে ফুল নিয়ে, বসন্ত নিয়ে একটা খবর দিয়ে যাব যাবার আগে। মূল ঘটনা হল ওই সাপটা, আসলে সাপটা সাপ ছিল না, ওইটা ছিল সাপটা রূপ ধরা একটা জিন। মেহেদি লিখেছে টঙ্গি থেকে। আচ্ছা তাসনুবাও কিন্তু সাপটাই বলছে, আমার কিন্তু মাথাতে একবারও আসেনি যে সাপটা কিছু হতে পারে, হয়তো বা কিছু সাপটাই হয়তো কোনো পাওয়ার দিয়ে গিয়েছিল। যাই হোক, চমৎকার সব সাপটার কথা, মানে যেহেতু একটা চরিত্র, সাপটা তো এটার গল্পের কোনো বা কাহিনীটার কোনো চরিত্র ছিল না, যার জন্য এটা ধরনের মেহেদি হয়তো ভাবতে পারে যে তাসনুবার সঙ্গে তার কথা মিলে গেছে। কিন্তু আমার মনে হয় তাসনুবা যেহেতু নাম, একটা চরিত্রের নাম, যে মূল চরিত্র মোহন কাকা, সেটা নিয়েই সে কথা লিখেছে, সে কারণেই তাকে ফোন করা। আর একজন লিখেছে সাপটা ছিল জ্ঞানী। মোহনের সাথে এসব কাহিনী করছে মোহন, যে সাপটা বনের মাঝে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, এটা নাম আসেনি। পুলিশ মনির লিখেছে আজকের কুয়াশা কোন ভূত পেতনি নয়, মানুষ রূপী শয়তান, আজকের কুয়াশার মূল কাহিনী হচ্ছে এটাই। না, সেটা বোধহয় কিছুটা ঠিক, পার্টলি রাইট পার্টলি রং। আমরা শেষটাও খুব একটা, আমরা কিন্তু রহস্যই রেখে দিয়েছি কুয়াশার শেষ পর্যন্ত, রহস্য কিন্তু পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। মোহন কাকা কোত্থেকে এই ক্ষমতা পেল, সে কোথায় চলে যায়, বা আসলে রূপমের সঙ্গে কি হয়েছিল, কে ওই তাবিজগুলো বা ওই সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো তার মেঝেতে খুঁড়ে রেখে দিয়েছিল, আমরা কিন্তু শেষ পর্যন্ত কিছু জানতে পারিনি। প্রিন্স লিখেছে আজ গল্প মোহনের প্রেমের পড়ার গল্প এক অশরীরীর সাথে, যেখানে ওটা প্রেমে যেখানে ওটা প্রেমে পড়া মোহনের। আপু আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আজকের কুয়াশাটা আমার খুব মজা লেগেছে, প্লিজ কোনো বিরতি দিও না। মিহিতা, এটা অনেক আগে আমি সব নিজে থেকে পড়ে যাচ্ছি প্রথম দিকে। তুষার ফটিকছড়ি থেকে লিখেছে কান্নাটা অসম। সুলতান লিখেছে তোমাদের কুয়াশার সাউন্ড এডিটরকে, আমাদের কুয়াশার সাউন্ড এডিটর খালিদ। পনির হোসেন শ্যামলী থেকে লিখেছে এটা কোনো প্রেতাত্মার কাজ হবে। শ্যামীর আপু আমার তো খুবই ভয় করছে, কি করে ভয় করবে না, তাড়াতাড়ি বলো। মারুফ খান গাজীপুর থেকে, এটা অনুষ্ঠান চলাকালীন। পুলক লিখেছে এটা পেতনির কাজ হতে পারে, লাভ ইউ এবিসি, লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ পুলক। মিস্টার সুমন নারায়ণগঞ্জ থেকে লিখেছে মোহন কাকা মারা যাবে। না, মোহন কাকা মারা যায়নি। ফাহাদ লিখেছে আপু কুয়াশা শুনে আবার ভয় স্টার্ট হলো। রাজু লিখে শ্যামিন আপু ওটা সাপ ছিল। আতিক সোহেল লিখেছে ঢাকা কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আপু ঘটনাটা ভালো লাগছে। মিরপুর থেকে লিখেছে মনির পেতনি। আতিক লিক সোহেল লিখেছে ঢাকা কেরানীগঞ্জ থেকে, আচ্ছা উনি দুবার লিখেছেন একই কথা। শিয়ন চিটগং থেকে লিখেছে আজকের গল্পটা ভূতের, খুব ভয় করছে। বাবু লিখেছে যে আপি আজকের গল্পটা অনেক ভালো লাগছে আর ভয়ও লাগছে। অর্ণব লিখেছে আপু কাকা বাবু সিরিজের মিশর রহস্য সম্পর্কে কিছু বলুন। কাকা বাবু মিশর রহস্য সত্যজিৎ রায়ের না, কাকা বাবু চরিত্রটা সুনীল গঙ্গোপাধ্যায়ের, সেটা সত্যজিৎ রায়ের না। ঠিক আছে, আজকে অন্য কোন কাহিনী নিয়ে আর আলোচনা করা যাবে না, কারণ হাতে খুব সময় কম, এখন আর অন্য আলোচনায় যেতেও চাই না, তাহলে যে কাহিনীটা শুনেছি সেটার যে রেস্ট ছিল সেটা কেটে যাবে। জাকির টঙ্গি থেকে লিখেছে শ্যামিন আপু কাকার কথা গল্প খুব ভালো লাগছে, ধন্যবাদ। আর স্বপ্নিল আনিস লিখেছে তিতুমির কলেজ থেকে শ্যামিন আপি আমি কুয়াশার প্রোগ্রামটি অনেক অনেক লাইক করি, অনেক ধন্যবাদ। আশিক গাজীপুর থেকে লিখেছে মনে হয় আজ কুয়াশায় অনেক মজা হবে। আমি আপনার নামটা আমি ঠিক পড়তে পারছি না, আপনার ওয়াইফের নাম তানিয়া, সেটা ঠিক আছে, এবং ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে হানিফ। আজকে হরর স্টোরি হবে। আচ্ছা, আই লাভ কুয়াশায় লিখেছে রোমান রামপুরা ঢাকা থেকে। নিশাত লিখেছে ভয় পাচ্ছি। নাইম লিখেছে ধোলাইখাল থেকে আপু এটা একটি নাগিন নাকি, আমার তো মনে হয় রূপমকে নাগিন ভর করেছে। শামস লিখেছে এই চিৎকারটা শুনলে অনেক রাগ উঠে যায়, অনেকে ভয় পায়, রাগ উঠে কিনা জানি না, ভয় পায়, ভয়ের কারণে হয়তো অনেক সময় বিরক্তি আসতে পারে বা রাগ হতেই পারে। নিষেধ লিখেছে আজকের কুয়াশাটা চরম হচ্ছে। I am Neela from Lalbagh. How are you, Apu? I love Kuasha. I love 89.2. I also love you. Thank you. Sharmin, jabar shomoy bhalo bhalo gaan guli play korbe. Mr. H. Roshid, acha thik ache. Jabar shomoy bhalo kichu gaan rekhe jabe. ABC te shobshomoy khub chomotkar gaan hoy. Sutorang eta bolar kono notun kono bishoy noy ba notun kono abdar korar kichu nei. ABC khullei jokhoni tune korbe tokhoni khub chomotkar chomotkar gaan shunte pabe. হাই আপু, কেমন আছো? আমার SMS টা একটু কষ্ট করে পড়লে খুব খুশি হব, প্লিজ আপু। আনুং সাচিং মার্মা ফ্রম রাঙামাটি। আই এম সরি যদি নামের উচ্চারণে ভুল হয়ে থাকে, কারণ আমরা তো এই নামগুলো আসলে একটু কঠিন লাগে, আর বাংলায় লিখলে হয়তো সঠিক করে পড়তে পারতাম, ইংরেজিতে আরো কষ্ট হয়ে যায় পড়ার জন্য। আরিফ চিটগাং থেকে লিখে শ্যামিন আপু গল্পটা খুবই ভালো হয়েছে। আই লাভ শ্যামিন আপু, আমি নিয়মিত কুয়াশা শুনি, কাল আমার SSC এক্সাম, দোয়া করবেন আমার জন্য এক্সাম যেন ভালো হয়। কালকে পরীক্ষার, আজকে কুয়াশা শুনতে কুয়াশাও মিস দিলেন, পরে কিন্তু শোনা যেত সংগ্রহশালা থেকে, মানে পরীক্ষা মিস করে কারোরই কোন আয়োজন শোনা উচিত নয়। এনিওয়ে বেস্ট অফ লাক। আনিকা লিখেছে মতিঝিল থেকে আপু তুমি কেমন আছো, আমার খুবই ভয় করছে। শ্যামিন আপু আমি অপু মতিঝিল থেকে, আপু আজ গল্পে একটি বিড়ালকে নিয়ে, এই আজকের গল্প ভৌতিক হতে পারে,
না বিড়াল ছিল না আজকের গল্পে কোনো, এগুলো শুরুর দিকে। ফেরারি রাজু লিখেছে টঙ্গী থেকে, আপু এবিসি রেডিও ইজ দ্য বেস্ট। আরেকজন লিখেছে রবিন বাসাবো থেকে, তারও কালকে এসএসসি পরীক্ষা, লিখেছে তারপরে শুনছি আর ভয় পাচ্ছি। সুমাও হাতির পুল থেকে লিখেছে, তুমি স্পেস লিখেছ আগে, স্পেস লিখতে হবে না, স্পেস দিতে হবে, একটুখানি জায়গা ছেড়ে তারপরে লিখতে হবে, এবিসি লিখে স্পেস দিতে হবে, এবিসিটা লিখে একটা ছোট স্পেস দিয়ে তারপরে তোমার কথাটা শুরু করতে পারো যেটা লিখতে চাইছ। আচ্ছা লিখেছো শামিন আপু, কুয়াশা 11:20 শুরু করার কথা, 12:20 কুয়াশা 11:20 শুরু হয়ে গেছে। শুরুতে একটা চমৎকার গল্প ছিল, ভয়ের গল্প ছিল, যেটা আমরা নিয়মিত করে থাকি। আমরা 11:20 পরে আমাদের যে লিসেনাররা গল্প পাঠে আমরা সেগুলো প্রচার করি, সম্প্রচার করি, তারপরে আমরা মূল গল্পে চলে যাই। তুমি বোধহয় নতুন তাই বুঝতে পারছো না। আই লাভ কুয়াশা আলামিন জামগড়িয়া সাবার, থ্যাংক ইউ। আর শারমিন আপু আমি আমি কি মিলে আমরা কাজ করছি, আর এস আর এম মিলে কাজ করছি, আর আপনার কুয়াশা শুনছি, কুয়াশার টিমকে শুভেচ্ছা। রোকন ফ্রম চিটাগং, থ্যাংক ইউ। হাসিব লিখেছে ঢাকা কাফরুল থেকে, আপু আমি আর আমার ফ্রেন্ড কনা কুয়াশা প্রোগ্রাম শুনছি। সাকুর লিখেছে চিটাগং থেকে, আপু আজ আমার বার্থডে তাই আমি আর আমার বড় আপু মিলে কুয়াশা শুনছি, আজকের গল্পটা অসম হবে, হ্যাপি বার্থডে সাকুর। সুহান লিখেছে শামিন আপু আজকের স্টোরিটা অনেক সুন্দর, মোমিনবাগ ঢাকা থেকে। আচ্ছা বিকাশ লিখেছে চকবাজার চিটাগং থেকে, শুরুটা খুবই ইন্টারেস্টিং ছিল, যত শুনছি ততই ভালো লাগছে, ধন্যবাদ। জয় অভি জন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, হাই আপু আমাদের ফার্স্ট SMS পড়ার জন্য তোমাকে থ্যাংকস। আজাদ নসিন্দী থেকে, শামিন আপু তোমার কি ঠান্ডা লেগেছে, তোমার ভয়েসটা শুনে বললাম, আর কুয়াশার নাম শুনলেই আমার ভয় করে বেশি, বেশি ভয় দেখিও না প্লিজ, SMSটা পড়ো। চিটাগং থেকে রিমন লিখেছে, রিমন বড়ুয়া লিখেছে, শামিন আপু আমি স্টুডিওতে আছি, ভৌতিক কাহিনী বলতে এসে ভৌতিক কাহিনী বলতে চাই, স্টুডিওর অ্যাড্রেস না, ভৌতিক কাহিনী তুমি এসে বলতে পারবে না, তুমি লিখে পাঠালে আমি সেটা পড়ে দিব বা পড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি, আমাদের এখানে আমাদের আয়োজনের নিয়মটা এরকমই। শামিন আপু আমি অপু মতিঝিল থেকে, আপু আজ গল্প থেকে গল্প একটি বিড়ালকে নিয়ে, না গল্প শেষ হয়ে গেছে, কোনো বিড়াল ছিল না আজকের গল্পে, ফাইন আজকের কুয়াশা। মাহবুব আলম আমার নাম আসলাম, প্লিজ মজার হবে। আচ্ছা শামিন আপু কেমন আছেন, আপু আজ এখন পর্যন্ত ভয় পাইনি, অনেক চিন্তা করছি কোনো ভয় লুকিয়ে আছে কিনা গল্পের ভেতর, রাব্বি অ্যান্ড রাজু। এটা এসছে অনেক আগে, 12:15 আমার গল্প তখন শুরু করিনি, আমার প্রথম শুরুতে যে গল্পটা ছিল সেটা পড়ে শোনানো হচ্ছিল তার আগ পর্যন্ত। এই ছিল আজকে বন্ধুদের পাঠানো SMS, আরো অনেক আছে, শুরুর দিকে আর গেলাম না, শুরুর দিকে কিছুটা পড়া হয়েছিল। আর এবার জানিয়ে দিব সামনে খুব চমৎকার দুটো উৎসব আসছে, উৎসবই বলবো কারণ এই দুটো দিন পরপর প্রতি ফেব্রুয়ারি মাসে থাকে, এবং এই পরপর দুটো উৎসবে একেবারে পুরো দেশের মানুষ এই উৎসব এবং আয়োজনে সবাই পার্টিসিপেট করে এবং সবার কাছে খুবই আনন্দের এই সময়, কিন্তু বসন্তের হাওয়া কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি। সামনেই পয়লা ফাল্গুন, এবং এই ফাল্গুন এবিসি রেডিও নিয়ে আসছে নতুন চমক। পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এবিসি রেডিও আগামী বৃহস্পতি ও শুক্রবার সারাদিন থাকবে রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মজার মজার সব খেলার প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে এবিসি ফাল্গুনী কন্যা আর সেরা ভ্যালেন্টাইন জুটি। আয়োজনের প্রথম দিন এবিসি ফাল্গুনী কন্যা 2021 আর দ্বিতীয় দিন ভ্যালেন্টাইন জুটি খুঁজে বের করে তাদের বিজয়ী ঘোষণা করা হবে, দেয়া হবে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার, আর এবিসি রেডিওর ফেসবুক পেজে দেয়া হবে তাদের ছবি। আরও থাকছে লাইভ অন দ্য স্পটে পছন্দের গান রিকোয়েস্ট করা এবং প্রিয় মানুষকে মনের কথা জানানোর সুযোগ। 18-30 বছর বয়সে যে কেউ এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। আয়োজনটির সহযোগিতায় আছে গিফট পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড, ওয়ার্ড্রোব পার্টনার রং, ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার রয়্যাল বুফে ও ইগলু। তো খুবই চমৎকার আয়োজন, আমার মনে হয় যাদের বয়স 18-30 তারা সবাই পার্টিসিপেট করতে পারবে, এবং 18-30 যাদের বয়স না তারা অ্যাটলিস্ট সঙ্গে থাকতে পারবে, এবং সেটাই অনেক বড়। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে কুয়াশা থেকে বিদায় নিচ্ছি। আমি আরজে শারমিন, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
খাইতে আমার মাতার কাছে কে জানি আইসা করে আসছে দাদা।
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে।
মোহন, তোমার গলায় এইটা কি?
এইটা কি তেল? আশ্চর্য বিষয়,
কখনো শিউরে উঠবে সারা শুনে।
এমন বিলার কথা তো শুনি নাই, খাবারও খাইবো আবার থালাও ডাকনা দিয়া যাইবো।
ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর, শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.